Royal Tiger Green presents Jaha Bolibo, Sabko Bolibo. Recharge yourself. ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি আরজে কিবরিয়া এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। শুরুতেই আমরা আরজে রাজুর কাছ থেকে জেনে নেব কে বসছে আজকে যাহা বলিব সত্য বলিব মঞ্চে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
আমাদের আজকের অতিথি জহির। 25 বছর বয়সে জহির জন্মগ্রহণ করেছেন হবিগঞ্জে। শিক্ষার শুরুটা সেখান থেকেই। বিপদে পড়া মানুষকে বিভিন্ন সময়ে তিনি নিজের টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে তিনি তাদের সহযোগিতা করার চেষ্টা করেছেন। এছাড়াও একাধিক বন্ধু বান্ধব রয়েছে, সময় সুযোগ পেলেই তিনি তাদের সঙ্গে ঘুরতে বের হন। ঘুরতে তিনি ভীষণ পছন্দ করেন। এছাড়াও খেলাধুলা করতে পছন্দ করেন, ফুটবল তিনি ভীষণ পছন্দ করেন। এছাড়াও সমাজের বিভিন্ন কাজে তিনি এগিয়ে এসেছেন। সব মিলিয়ে জহির আজ আমাদের যাহা বলিব সত্য বলিব মঞ্চে, কিন্তু কেন সে প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি আরজে কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ রাজু, আপনি জানলাম যে জহির রয়েছে আজকে রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিবতে। প্রিয় শ্রোতা, আমরা জহিরকে ফ্লোর দেব। তার আগে বলতে চাই, বরাবরের মতো আমাদের সাথে যুক্ত হয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি তার মূল্যবান মতামত জানাবেন। আমি শুরুতে তার সঙ্গে একটু কথা বলছি। ডক্টর তাজুল ইসলাম, আপনি তো আমাকে শুনতে পাচ্ছেন? অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের পর্বটি শুনে মূল্যবান মতামত জানাবেন। অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, বরাবরের মতোই থাকছে এসএমএস পোল, এবং শুরুতেই আমরা মুখোমুখি হতে চাই আমাদের গেস্ট যিনি আছেন জহির, তার কাছে। আপনি যে যাহা বলিব সত্য বলিবতে আসলেন, এটা তো আপনার বিবেক বোধের জায়গা থেকে মনে হয়েছে যে আজকে সবার কাছে বলি অপরাধ যেগুলো করেছি, ভুল যেগুলো করেছি। তো বিবেক না জাগলে তো আসলে লোকজনের কাছে এই কথাগুলো বলা যায় না। তো আপনার বিবেক জাগানোর কাজটা আসলে কে করেছে?
আপনাদের এই এবিসি রেডিও বলতে আমি অনেকদিন যাবো শুনতাম
এই যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটি।
এই অনুষ্ঠান, এটা কিন্তু আমার একটা জনপ্রিয় অনুষ্ঠান। এটা যখন আমার রবিবার এবং বুধবার আসতো,
বুধবারে হয় আমাদের হেলিং সেন্টার,
যখন এটা আসতো না এই দিনটা, তখন না আমি ঘুমাতাম না। মানে আমি শুধু ভাবতাম যে কখন রাত হবে, কখন রাত হবে। আমার সাথে আরেকজন ছিল চট্টগ্রামের, ওর নাম হচ্ছে নাসির।
জি,
আমরা মানে ওই ওটা চট্টগ্রাম থাকতে আর কি, ওই কথাটা মানে আমরা দুজন না 3 মাস পর্যন্ত ওর কাছে ছিলাম আমি। তো আমরা ঘুমাতাম না, মানে ওই শুধু এটা টেনশন করতাম। আমি নাসির ভাইকে ফোন করতাম যে নাসির ভাই রাত কেন হয় না, রাত কেন হয় না। কয় আরে হবে, তুমি টেনশন করো না, আমি তো আসি, আমি আসতেছি, আমরা দুজনে কথা করবো, তারপরে দেখবার সময় যাইবো। মানে এরকমই শুধু অপেক্ষা করতাম আর কি।
তার মানে আপনি এই অনুষ্ঠানটি দ্বারা ইন্সপায়ার হয়েছেন। ওকে, আমরা দেখলাম যে বিবেক জাগানোর কাছে আসলে কে করেছে। ওকে প্রিয় শ্রোতা, আমরা যাহা বলিব সত্য বলিব মূল পর্বে প্রবেশ করছি। ওকে, আপনি বলেন, একেবারে ছোটবেলা থেকে বলা শুরু করেন, বিস্তারিত সময় বিস্তারিত বলে যাবেন যেখান থেকে মনে পড়ে আপনার জীবনের।
আমি যখন অনেক ছোট, আমার বয়স 9 বছর, তখন আমার বাবা মারা যান। বাবা মারা যাওয়ার 3 মাস পরে আবার আমার মা মারা যান। তো আমরা 3 ভাই 1 বোন, আমার বাবা কিন্তু আবার বিয়ে করছে 2টা।
আচ্ছা
আমাদের যে বড় বোন ও হচ্ছে আমার বড় মানগুরের তো ও কিন্তু আমাকে অনেক আদর করে আপন বোনের চেয়ে আর বেশি আদর করে
বড়
জি আমরা বাইন্টের মধ্যে মানে বোন বড় সবার বড় আমার হচ্ছে সবার ছোট তো বাবা মা মারা যাওয়ার পরে আমি আমার বোনের কাছে থাকতাম আমি তো সবার ছোট আমাকে আদর করতো আমি আমার বোনের কাছে থাকি ওখানে পড়াশোনা বেশি করতে পারি নাই মানে সিক্স পর্যন্ত পড়ছি তারপরে সেভেনে যখন ভর্তি হই তেরো দিন পর্যন্ত পড়ছি সেভেনে তারপরে আমি পড়াশোনা বাদ দিয়ে দিই বলতে কি যে আমাদের কিছু বন্ধু বান্ধব আছে ওদের সাথে থেকে মিশিয়া মানে এটি বাদ দিয়ে দিই পড়াশোনা
আচ্ছা আচ্ছা
তো আমার বড় ভাই কিন্তু আবার কোনো খবর নেই
আচ্ছা
আমার বড় ভাই ওই হঠাৎ করে চিটাগাং এ যায় চাকরি করবে তো আর আসে না বলতে কি এক বছর পরে আসে তো আমাদের কোনো আর দেখশন নেই তো আমার দেখশনটা হচ্ছে আমার বড় বোনের কাছে তো এখন আমি আমার বোনের কাছে থাকি বড় হই তো এখানে থাকতে থাকতে কিছু বন্ধু বান্ধব হয় বন্ধু হয় কি ওরা মানে আবার গাঁজা খায় সিগারেট খায় তো আমি কিন্তু আবার গাঁজা টাজা দিয়ে পছন্দ করতাম না সিগারেটও আমি খাইতাম না তো ওরা আমারে কইতো যে আমরা তো খাই তুই খাওয়ার সমস্যা নেই আমি কই না রে ভাই আমার ওইটি দিস না আমি ওইটি খাবো না তো ওইটি করতে করতে ওরা সাথে থাকতে থাকতে আমি সিগারেট খাওয়াটা শিখে গেছি তো ওইখানে থাকতে থাকতে তো আমি এখন কি করবো ওই যে ওই বাজারহাটে যাই মানে ঘোরাফেরা করি
পড়াশোনা করেন
না পড়াশোনা বাদ তো আমার একটা বন্ধু ছিল বাবা রাজু নাম ও কিন্তু আমার একটা ক্লোজ বন্ধু একদম তো ও মানে আবার বিদেশে থাকতো ওর বয়স যখন সতেরো আঠারো বছর হবে তখন সে বিদেশে গেছে তার সাথে আমার অনেক কথাবার্তা হয়নি ফোনে সে আমাকে একদিন ফোন দিছে কয় আমি না একটা মেয়ের সাথে সম্পর্ক করছি মেয়েটা বাড়ি হচ্ছে ঢাকা যাত্রা বাড়ি কয় মেয়েটা অনেক সুন্দর আমি মেয়েটাকে বিয়ে করব কিন্তু তুই ওদের বাসাতে যাবি আমি কই আমি গিয়ে কি করব কয় যে যাবি এই আমি বিদেশ থেকে দুধ দিব আর কিছু মানে খাওয়ার জিনিস দিয়ে
এটা কে বলে আপনাকে
আমার বন্ধু রাজু
রাজু বলে বিদেশ থেকে
তারপর কয় যে আচ্ছা তুই যাই তো আমি তো সাথে ঠিক আছে পাঠাচ্ছি আমি যাবো হ্যাঁ ভিতরে আমি এই কথা পর পরে আমি চিটাগাং গেছি চিটাগাং গিয়ে আমি দুদিনও থাকতে পারি আমাকে ফোন দিছে কয় যে আমি তো জিনিস পাঠাইছি হবিগঞ্জে তুই নিয়ে যাস ওর কাছ থেকে তো আমার একজন একটা ফোন দিয়ে দিছে তো আমি চিটাগাং থেকে আজ দুদিন থাকি তিন দিন দিনে এসে করছি আইসা মানে ওইটি রিসিভ করছি রিসিভ করার পরে আমি ফোন নাম্বার দিয়ে দিছে ফোন নাম্বার সহ আমি আইসা পড়ছি ঢাকা আইসা ফোন দিছি তো এইভাবে একটা পরিচিত হয় ওদের সাথে রাজু হচ্ছে আমার সাথে একটা সম্পর্ক হয়ে যায় বেশি ওদের যেমন আমি যে আসা যাওয়া করছি এর ভিতর কিন্তু আরো আসা যাওয়া করছি পরে তো এটা সম্পর্ক হয়ে যায় পরে মানে আমার আন্টি কয় তুমি আইসো বাবা তোমাকে না অনেক মায়ের লাগে মানে এরকম করতে করতে তো আমি আসি তো এইভাবেই মানে একটা সম্পর্ক হয় আর কি তো আমি আসি যাই এমনিতে যদি কোনো দরকারে আসি ওদের বাসায় যেতাম তো হঠাৎ করে রাজু আবার আমাকে মানে এরকম অনেক দিন যায় যাওয়ার পরে রাজু আমাকে ফোন দিয়েছে যে আমি আসতেছি তুই ঢাকাতে আসিস তো আমি ঢাকাতে যাই যাই ওরে রিসিভ করি রিসিভ করে মানে একসাথে আবার আসি তারপরে বাড়িতে এসে আমার কইতেছে আমি তো মেয়েকে বিয়ে করবো ওকে ছাড়া তো আমি বাঁচবো না তো এরকম করতে করতে আমাকে আবার ও বাড়িতে থাকে আমার পারেছে কয় তুই যাইয়া মানে ক যে রাজু মানে অতি সুন্দর করে কবি আর কি যে আপনার মেয়েকে কি বিয়ে দিবেন ওদের তো সম্পর্ক আপনারা জানিনি তো আমি যখন কইছি কয় যে আচ্ছা ঠিক আছে এটা আমরা দেখবো না ওর তো গার্জেন দরকার এটা তো বিয়ে আর এমনি না গার্জেন দরকার তো তো গার্জেন কি ও আমরা একটা মিথ্যা কথা বলছি যে ওর মা বাবা রাজি হয় না এখন আপনারা যদি বিয়ে দেন ওর বোন জামাই তারা আসবে তো রাজুর বড় বোন জামাই ও আসে ওদের বাসায় আইসা মানে কথাবার্তা হয় হওয়ার পরে যে বিয়েটা হয়ে যায় হয়ে যাওয়ার পরে যেভাবে হোক বিয়েটা হয়ে যায় হয়ে যাওয়ার পরে এখন বিয়ে পড়ানোর পরে আমরা তো পরের দিন আবার বাড়িতে ফিরছি
রাজুর বিয়ে হলো তাই তো
রাজুর বিয়ে তো রাজু দুদিন পরে গেছে বাড়িতে তো আমার কয় যে শোন এখন তো আমি বিয়ে করছি তুই এক কাজ কর তুই তো বাড়িতে এমন ঘুরাস কারণ তুই তো কাম কাজ কিছু করস না তুই এক কাজ কর তুই ঢাকা যা যাই ওখানে থাকবি খাবি তোর কোনো সমস্যা নাই তোর খরচপাতি যা হয় আমি দেবো সবকিছু তো আমিও ভাবছি যাক বাড়িতে তো কিছু করি না যাক ঢাকায় জায়গা মজুমন কইছে ঢাকায় জায়গা তো আমি কি করছি মানে ঢাকাতে এসে পড়ছি আমি একা আসছি হ্যাঁ আসে নাই আমার একা পারেছে মানে আজ থেকে দুই বছর আগে কোরবানির মাংস নিয়ে আমি যেমনি ঈদের দিন আসছি মাংস নিয়ে আর যাই নাই তো এখানে থাকতেছি ওই আবার ওদের রুম হচ্ছে দুইটা তো এটা তো প্রেমের বাসা তো আমি থাকতাম ওই যে আমার বন্ধু রাজু যে বিয়ে করছে না মামা শ্বশুরের বাসা একটা আছে যে এক রুম ওটাতে আমরা দুজন থাকতাম ওর মামা আর আমি এখন রাজু রে আমি কই যে ওটা আরেক বাসাতে তো ঘুমানোটা ঠিক না প্রতিদিন যাই মানুষ কি কয় তো কয় আচ্ছা ঠিক আছে আমি তিনটা চারটা রুম থেকে একটা বাসা নেবো তারপরে তুই এক একটা রুমে থাকি তো এরকম করতে করতে মনে করেন বাসা নেওয়ার আগ পর্যন্ত তো ওই মামার বাসাটা ছাইরে আরেকটা বাসাতে আমি ঘুমাই তো ঘুমাইতে গেছি, পরে রাত্রে ঘুমাইছি, ঘুমানোর পরে সকাল 10টা বাজে, তো আমি ঘুম থেকে উঠছি, দেখি যে হঠাৎ একটা মেয়েটা আমাকে দেখছে। তো ঘুমাইছি যে ওই বাসাটা হচ্ছে আবার ওই মেয়েটার নাম কই জান্নাত, জান্নাতের বাসায়, এই জান্নাতের আবার বান্ধবী মেয়েটা। তো ওই মেয়ের জান্নাতকে জিজ্ঞেস করতেছে ছেঁড়াটাকে, ওটা ওই আমার রাজু আঙ্কেলের বন্ধু, বাড়ি হবিগঞ্জ, ওখানে আসতে বেড়ানোর জন্য।
আচ্ছা,
তো আমার দেখার পরে না সে মানে আমাকে একটা অফার দিয়ে দেয় পরের দিন,
মেয়েটা
আমাকে অফার দিয়ে দেয়। তো আমি অফারটা কিন্তু,
আপনার বয়স কত?
আমার তখন একটা পুরোপুরি মনে করি না, এটা 3 বছর আগে ঘটনাটা। তারপরে আমার বলতেছে যে ওই জান্নাতে কয় যে আঙ্কেল আপনাকে না ওই সিমু অফার দিয়ে দিচ্ছে, সিমুর বাসাটা হচ্ছে যাত্রাবাড়ি নবীনগর। তো আমি অফারটা মানিনি, হের ভিতরে না আমাকে যে অফার করাইছে ওই জান্নাতের মুখ থেকে মনে কেউ শুনছে, শোনার পরে আমাদের যে একটা ফ্যামিলি আছে আমরা থাকি, ওরাও জানছে। জানার পরে আমার কইতেছে ওই আমি যে মামার কাছে থাকতাম ওই মামায় কইতেছে কয় ভাই না যে মেয়েটা তোমাকে অফার দিছে মেয়েটা কিন্তু অনেক খারাপ, এবং মেয়েটার মা বাবাও খারাপ, মেয়েটার ভাইও খারাপ। তো আমি এটি শুনে আরো মানে একটু পিছ নেমে গেছি যে কই না আর যাবো না ওর কাছে। তো একদিন আমি আরেকদিন মানে ঘুমাইতে গেছি, তো দেখি যে একদিন রাস্তার মধ্যে দাঁড়াই আছে, তো আসার সময় আমার দিকে তাকাইয়া এক্সকিউজ মি, আমি কি কয় যে আপনার নামটা কি? আমি কই আমার নাম জহির, কয় আপনার সাথে আমার কিছু কথা আছে। আমি কই না আমি এখন একটু বিজি আছি, আমার বন্ধু ফোন দিয়েছে, আমি তাড়াতাড়ি বাসায় যেতে হবে। তো আমি এই কথা কই রাস্তা থেকে বের হয়ে বাসায় গেছি। তো এইভাবে মানে প্রায় 3 মাস গেছে, আমি তার কাছে যাই না। তো সে একদিন নাকি দেশে যাবে, তাদের বাড়ি হচ্ছে বরিশাল।
আচ্ছা,
তো আমার আর্জেন্ট খবর পাঠাইছে যে আমি দেখা করতাম, মানে কি দিনে কি একদিনের পর একদিন, একদিনের পর একদিন, মানে আমাকে খুঁজতেছে সে। তো পরের দিন আবার জান্নাতকে দিয়ে আর্জেন্ট খবর পাঠাইছে যদি আমি দেখা না করি রাগ করবে। তো আমি কই আমি তো কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক করি না, আমার সাথে রাগ করবে কেন? আমি কি করছি, আমি আমার বন্ধু রাজু এবং আমার বন্ধুর বউ ওকে মেয়ে এবং আমরা 4 জন গেছি, কিন্তু আসো মেয়েটা কি কয় দেখি।
আচ্ছা,
তো গেছি, মেয়েটা আমার সাথে হ্যান্ডশিপ করছে, হ্যান্ডশিপ করার পরে কয় ভাইয়া আমি আপনাকে এতদিন ধরে খুঁজতেছি, আপনি একটু পাত্তা দেন না। আমি কই কি সমস্যা কি? কয় আমি আজকে দেশে যাব, আপনার নাম্বারটা দেন আমি আপনাকে যাই ফোন দিব। তো যাওয়ার পরে দেখি সেদিন ঠিকই সে দেশে গেছে। তো যাওয়ার পরে 3 দিনের দিনও দুপুরের সময় আমি প্রায় 3টার দিকে বাটাত খাইয়া কয় একটু শুমু, তো আমি বিছনা করছি, বিছনা করে শুমু এইভাবে দেখি একটা ফোন আছে, মানে নাম্বারটা চিনি না, চিনি না। তো রিসিভ করার পর দেখি যে কয় ভাইয়া আমি শিমু। আমাকে আচ্ছা কি খবর, এতদিন ধরে ফোন দেও নাই, নাম্বার নিয়ে এসেছো 3 দিন, এখন ফোন দিছো, কেন আমি একটু বিজি তো তাই এখন ফোন দিছি। আমাকে আচ্ছা তো কি খবর সবর আসবা কোনদিন? কয় যে আমি আসবো 3-4 দিন পরে।
আচ্ছা,
তো এর ভিতরে মনে করেন আরো ফোনে কত হয়েছে, দুই একবার মনে হয়, ওই 4-5 দিনের ভিতরে 2-1বার কত হয়েছে। তো হঠাৎ দেখি একদিন বাসায় এসে আমার ফোন, ওদের বাসায় এসে আমার ফোন দিছে, কয় আমি তো আসছি। তো আমি কই কোন দিন আসো? কয় তো এই মাত্র আসছি, আইসা মানে বাসায় বসছি। তো কয় আমি না আপনার সাথে দেখা করতে চাই। তো আমি কয় আচ্ছা ঠিক আছে দেখা করতে চাও, দাঁড়াও আমি তোমাকে 1 মিনিট পরে ফোন দিচ্ছি, তুমি তোমার ফোনটা হাতে রাখছি। তো আমি ফোনটা কাটতে আমি রাজুকে জিজ্ঞেস করতেছি যে রাজু সিমো তো আসতে চায়, আমার সাথে দেখা করতে চাই, আমি তো টেনশন করে গেছি এখন কি করবো। তো আমরা 4 জনে যুক্তি করতেছি, আমি আমার বন্ধু আর বন্ধুর ওয়াইফ আর বন্ধুর জেক্টর মানে বড় বোন আর কি, আমরা 4 জনে যুক্তি করতেছি যে মেয়েটা যেমন চরিত্রহীন খারাপ, মেয়েটাকে একটা ছেড়ে দেবো আমি। তো ওরা কয় যে বাসাতে যখন আমার আব্বু নাই এমন নাই, তুমি এক কাজ করো কো যে বাসাতে আসার জন্য। তো আমি ফোন দিছি, ফোন ব্যাক করছি, ফোন ব্যাক করার পরে কইছি যে তুমি বাসাতে আসো, আমাদের বাসায় কেউ নাই। তো আমাদের বাসায় সে যায়, যাওয়ার পরে আমি এটা অনুভব করতেছি সে খারাপ নাকি ভালো, জাস্ট তাকে একটা চেক করবো। তো আমি আমার বন্ধুরা কই যে তোমরা একটু হে রুমে যাও, আমরা একটু কথা আছে। তো আমাদের তো আমরা একটা সাজানো নাটক যে আসলে পরেই ওরা যাবে, তো ওরা আরেক রুমে যায় আর আমরা এক রুমে বসে আছি, বসে মানে 2-3 মিনিট কথা বলছি। তারপরে আমি তাকে জড়াই ধরছি, জড়াই ধরার পরে দেখি সেও আমাকে জড়াই ধরছে। তো তার সাথে তখন আমার একটা শারীরিক সম্পর্ক হয়ে যায়। তো হয়ে যাওয়ার পরে আমি তখনও বলতেছি যে আমি তোমাকে একটা চেক দেবো, আর তোমাকে তো আমি ফোন দেবোই না, তোমার চেহারা দেখবো না,
এটা আমি মনে মনে প্ল্যান করছি।
জি জি, এটা আমার মনে মনে। তখন এটা করার পরে যখন সন্ধ্যার পরে আমার দেখি যে আর কিচ্ছু ভালো লাগে না, যে আমি কেন এই কাজটা করছি মেয়েটার সাথে, কেন মেয়েটার জীবনটা নষ্ট করছি, মানে এটি ভাবতে ভাবতে আমার রাত্র তখন 4টা বাজে গেছে, শুধু এটি ভাবতেছি, আমি কিন্তু রাত্রে ভাতও খাই না এই দিন। তো আমি আবার ওই আমার বন্ধু আজকে বলতেছি যে আমি কিন্তু কাজটা ঠিক করি নাই, তো এটি ভাবতে ভাবতে রাত যখন চারটা হয়ে যায় তখন দেখি যে আমি মানে তাকে যে একটা কষ্ট দিব সেটা যেমন আমি আর পারছি না, মানে এরকম আমার ভিতরে একটা এসে গেছে। এখন কি করব দেখি, তাকে ছাড়া আমি মানে আর কিছু করতে পারছি না।
তাকে আপনার ভালো লেগে গেছে?
হ্যাঁ হ্যাঁ, মানে এটা করার পরে যে আমি যেহেতু ওর জীবনটা নষ্ট করছি, যে ওকে আমি এখন মানে কেন ছেঁক দিব, তো কোনো অন্যায় করে নাই আমার কাছে। ও তো প্রেমের অপার দিছে, ঠিক আছে প্রেম তো করতেই পারে এরকম। তো এখন তাকে আমি ফোন দিছি যে তুমি কই কয় আমি বাসায়, আমাকে আছে ঠিক আছে, তুমি একটু রাস্তায় আও, তোমার সাথে আমার কথা আছে, আমি শুধু তোমার মুখটা দেখবো। দেখি যে আসতে আসে আমার দিকে তাকাইয়া হাইসা দিছে। তারপরে আমি আচ্ছা ঠিক আছে যাও, আমি দেখছি তোমাকে, তুমি বাসায় যাও। তখন থেকে তার সাথে আমার একটা মানে ঘনিষ্ঠ ভাবে একটা সম্পর্ক হয়ে যায়। প্রেম
মানে যেটা আসলে আপনার প্ল্যান ছিল সেখান থেকে আপনি সরে আসেন?
হ্যাঁ সরে। হ্যাঁ, তখন মানে আমি দেখি যে আমি তাকে ছাড়া কিছু করতে পারছি না, তাকে আমার সব সময় আমি তাকে ভাবতেছি। এরকম করতে করতে মানে আবার সবাই জানাশোনা হয়ে গেছে যে আমি শিমুর সাথে সম্পর্ক করি, তো আমাকে সবাই বাধা দেয়। বাধা দেয় কি যে মেয়েটা খারাপ, মেয়েটার সাথে তুমি কোনো সম্পর্ক করো না, কারণ মেয়েটা কোনো স্বামীর গোল করতে পারবে না, মানে আমাকে আগেই বোঝাচ্ছে এরকম।
সবাই আজেবাজে কথা বলতো।
হ্যাঁ, আমি ভাবছি কি যে আমার সম্পর্কটা নষ্ট করার জন্য তো অনেকে অনেক কিছু বলতে পারে, তো এটি আমি মনের ভিতরে নিছি না। তখন তার সাথে আমার যখন প্রেম হয়, সম্পর্ক হয়ে যায়, মানে আমি তাকে অনেকদিন আমার বাসায় নিছি, আমাদের বাসায় নিছি। নেওয়ার পরে মানে হঠাৎ একদিন রাত্রে ওর ওকে আমি ফোন দিছি সন্ধ্যার পরে যে তুমি আইসো আমাদের বাসা, আজকে কেউ নেই। তো এখন ওই আমাদের রুমে নেই নাই, কিন্তু ছাদের উপরে গেছি। ছাদের উপরে যাওয়ার পরে তো তার সাথে মানে কথাবার্তা হওয়ার পরে তার সাথে আমার একটা শারীরিক সম্পর্ক হয়ে যায় আবার।
আবার?
হ্যাঁ আবার, কিন্তু ওটা রাত্রে। তো তার সাথে কথা বলতে একটু দেরি হয়ে যায়। তো হঠাৎ দেখি যে ওর মা এসে পড়ছে, আমাকে অনেক বকাবকি করে আমি তোমার সাথে নাকি সম্পর্ক করি বা ফোনে কথা কই, কয় তুমি আমাকে বিয়ে করো।
জি,
তুমি যদি আমাকে বিয়ে করো তো মনে করো সব শেষ, তার আগে আমি কাছে বিয়ে করবো সমস্যা নাই, তোমাকে তো আমি বিয়ে করবই। তো আচ্ছা ঠিক আছে, তারপরে ও আমার একটা তারিখ দেয়, আমি কই না অসম্ভব এই তারিখে হবে না। তো আমাকে আমার বন্ধু কয় যে শিমু নাকি খারাপ, তুই শিমুর আশা তাইলে দে, তোর একটা বিয়ে করে দিবো আমরা, এখানে দেখে শুনে একটা বিয়ে করে দিব। তো আমি কই যে আমি এখন বিয়ে করবো, আমি তো শিমুর সাথে সম্পর্ক করি, আমি শিমুরে কিভাবে মানে ছাইড়ে দিব। কয় যে আচ্ছা ঠিক আছে, যারা আমরা মেয়ে দেখি, যদি শিমু থেকে সুন্দর মেয়ে পাই তোকে আমরা বিয়ে করে দিব। তো আমি কিন্তু শিমুরে ছাড়া কিচ্ছু বুঝি না, আমি মনে মনে ঠিকই যে শিমুকে ছাড়া আমি কিছুই বুঝবো না, ওরা যা করার করুক। তো ওই দিনে আবার কি করছে, দুইটা মেয়ে দেখছে একদিনে, একটা একটু মোটা খাটু করে, আর আরেকটা মেয়ে নাকি ওই কি জানি কাজ করে কইছে মনে নাই। তো দেখাইছে পরে আমি কই না এটিও আমার পছন্দ হয় নাই, আমি বিয়ে করবো না, তোমরা আমাকে মেয়ে দেখায় না। তো এর ভিতরে শিমুর সাথে তো আমার কথা হয়, প্রতিদিনই কথা হয়, দেখা হয়। তো আমি শিমুর আবার কইছি যে আমার উপরে তো ওরা চাপ দিচ্ছে, আমাকে নাকি ওরা বিয়ে করাবে।
ওকে,
এখন এক কাজ করি, আমরা দুজনে বিয়ে করব। তো শিমু কয় বিয়ে তো করবো ঠিক আছে, বিয়ে করার আগে তুমি এটা কিছু করুন যা, দেখো। আমি কি কয় তুমি আমাদের বাসাতে খবর পাঠাবো। আমি কই খবর পাঠাবো কিভাবে, কয় যে তোমার গার্জেন ওরা ওদেরকে পাঠাবা যে শিমুকে নিয়ে বিয়ে দিবা জহিরের কাছে, আমরা একটা বিয়ের কথাবার্তা নিয়ে আসছি। তো আমাকে শিমু এভাবে দুদিন তিন দিন কয় পাঠাও, আমি কটার সময় পাঠাবো, কয় আজকে তিনটে বাজে পাঠাইবা। তো আমি তিনটে বাজে ফোন দিই, শিমুর ফোন বন্ধ। যখন ফোন বন্ধ পাই তখন আমি আবার সন্ধ্যার দিকে যাই ওদের বাসায়। যাওয়ার পরে আমি জিজ্ঞেস করছি তোমার ফোন বন্ধ কেন, বলছে আমি আরেক জায়গাতে গেছিলাম। তো তাই আমি বলছি আজকে না আমাদের ফ্যামিলি পাঠানোর কথা তোমাদের বাসায়। তো কি আচ্ছা আজকে তো হয় নাই, তুমি কালকে আমি তোমাকে ফোন দেবো। তো আবার এরকম করতে করতে মানে আমাকে পরে কয় যে না থাক, পাঠানোর দরকার নাই, তুমি আর আমি বাইক গিয়ে যাই মুখা। তো আমি কই এটা কি করে সম্ভব, এটা তো একটা আমি কোথায় যাবো, মানে আমি তো চিনি না জানি না, তোমাকে আমি নিয়ে যাবো। কয় তুমি চিটাগাং না চিনো, চিটাগাং নিয়ে যাবো। আমি চিটাগাং কোথায় নিবো, আমি তো চিনি একমাত্র আমার ভাইয়ের বাসা, আমি তো আর কোনো জায়গা চিনি না। কয় সমস্যা নাই, যেদিকে যাই দুজন একসাথে যাবো।
ওকে,
মানে
মেয়েটার নাম কি ছিল?
শিমু।
শিমু।
তো এটি করতে করতে একটা তারিখ হয়ে যায় যে আমরা জানুয়ারির 30 তারিখে যাবো। তো আমি তাকে কই যে শিমু দেখো, আমি কিন্তু তোমাকে বিয়ে করবো ঠিকই, কিন্তু আমার তো মা বাবা নাই জানো, আমি আছি অনেক কষ্টে, দেখো তুমি আমাকে কিন্তু দুঃখ দিও না। কয় যে না না না, আমি তোমাকে কোনো দুঃখ দেবো না, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি তোমাকে কোনো দুঃখ দেবো না। আমাকে আচ্ছা ঠিক আছে, সেটা যেন মনে থাকে। তো তাকে আমি না অনেক প্রমিস করাইছি, অনেক দিকে অনেক প্রমিস করাইছি। কয় যে ঠিক আছে, মানে সবকিছুই সে করি। কয় যে আচ্ছা ঠিক আছে, তো আমরা একটা তারিখ করি যে জানুয়ারির 30 তারিখে আমরা যাব। তো আমি ঢাকা থেকে আমি জানুয়ারির 27 তারিখে বাড়িতে গেছি। আমি আমার বোনের হাত থেকে 4,000 টাকা আনছি, একটা মিথ্যা কথা কই এসে শিমুরে ফোন দিছি যে আমি আসছি, আমরা 29 তারিখে যাব গা। তো শিমু কে আচ্ছা ঠিক আছে আসো। তো 29 তারিখে আমরা চিটাঙ্গের উদ্দেশ্যে আমরা চলে যাই। তো এখন কই যাবো চিনি না, গাড়িতে যখন উঠছি ওঠার পরে আমরা অনেক কথাবার্তা হয়, আর শিমুর মা বাবা ফোন দিচ্ছে আমার নাম্বারে, আমার নাম্বার চিনে ওরা, আমার নাম্বারে ফোন দিতেছে, কয় যে শিমুকে তুমি নিয়ে গেছো, আমি কই না। তো এরি করতে করতে শিমুর ভাই আমাকে রাত্রে 12টা বাজে ফোন দিয়ে অনেক বকাবকি করতেছে, কয় তোকে আমি যদি পাই তো তোকে আমি মেরে ফেলবো, তুই আমার বোনকে নিয়ে গেছো। তো আমি শিমু রেখে শিমু আমরা তো এসে পড়ছি, আর কোনো দোকানের কোনো দরকার নেই, তুমি ফোনে কথা কো। তো এরি করতে করতে আমরা মানে চিটাঙ্গে যখন গেছি, যাওয়ার পরে এখন খুঁজে থাকবো, ওই আমাদের পাশের সিটে একটা মানুষ বসা ছিল, সে সব কথা আমাদের শুনছে। শোনার পরে কয় ভাইয়া তুমি কই যাইবা, তুমি তো আমি শুনছি তোমাদের কথা, কয় যে তুমি আমার সাথে আসো আমি তোমাদের ব্যবস্থা করে দেব। কয় আমার একটা বন্ধু আছে এখানে, ও বাসা ভাড়া দেয়, আসো এই যে সামনে আমি তোমাদের সব ব্যবস্থা করে দেব। তো আমি শিমু রেখে আসো, ওর সাথে যাব, ওদের বাড়িতে যাব, আমাদের ব্যবস্থা করে দিবে। তো আমরা যাই, যাওয়ার পরে আমাদেরকে মানে একটা ব্যবস্থা করে দেখি যে একটা রুমে থাকার জন্য একটা রুমের চাবি দিছে, আর বলছে যে তোমাদের বিয়েটা তো আর্জেন্ট দরকার। আমি কই হ্যাঁ ঠিক আছে, এখন তো টাকা নাই, কিন্তু টাকার জন্য শিমু আবার ওই শিমুর কানের স্বর্ণের একটা জিনিস আছে ওইটা নিয়ে গেছে, ওইটা বিক্রি করার জন্য। তো আমি এখানে নিয়ে ওইটা পরের দিন বিক্রি করে যখন টাকা পয়সা আনছি, তখন শিমুর কই আসো বিয়ে করি আমরা, এভাবে থাকাটা ঠিক না। মানুষের যদি আমাদেরকে জিজ্ঞেস করে একটা প্রমাণ করে আমরা ধরা খেয়ে যাবো। কয় যে আচ্ছা বিয়ে করবো না, সমস্যা নাই, এখন তো বিয়ের আগে তো আমাদের যে বিয়ে করে আমরা খাবো কি থাকবো কি, কোনো সমস্যা নেই, আমি টাকা ম্যানেজ করবো না, আমি তোমাকে যেভাবে পারি তোমাকে আমি কাজ করে খাওয়াবো, তুমি কোনো টেনশন করবো না, আমরা বিয়েটা করি। কয় না এখন বিয়ে করার দরকার নেই, যে আমরা এমনিতে থাকি কয়দিন আর তুমি রুজি করো তারপরে আমরা বিয়ে করবো না। আমি কই এখন কি করবো, এখন মানুষের যদি শুনে কি করবে, কয় না কেউ জানবে না, ওরা আছে না, ওরা কইবে যে আমাদের বিয়ে হয়েছে। যখন 5-6 দিন যায় আমরা আনাবিতি থাকি, বিয়ে হওয়ার পরে আমি বাড়ি থেকে আরো টাকা আনি, আইনে ওকে আমি বিয়ে করি এখানে। তো কোনো কাজ কোনো চাকরি পাই না খুঁজিয়া, আমার বন্ধু শ্যামল ও আমাকে অনেক সাহায্য করে টাকা পয়সা দিয়ে, না থাকতে ওইটা ওর টাকা পয়সা দিয়ে আমি 15 থেকে 20 দিন মানে শিমুকে নিয়ে আমি খাইছি। তো এরপরে তো মানুষের হাত থেকে কত অল্প টাকা, তো কই না কিছু যেমন পাই না, এক কাজ করি অটো রিক্সা আছে চিটাগাং, অটো রিক্সা ড্রাইভ করবো। তো অটো রিক্সা ড্রাইভ করি আমি শিমুরে, কই না যে আমি অটো রিক্সা ড্রাইভ করি, আমি কই যে একটা কাজ আছে আমি যাই। আর তারপরে আমি অটো রিক্সা ড্রাইভ করে একদিন দুদিন তিন দিন করতে করতে ও যাই না গেছে। তারপরে আমি কোনো সমস্যা নাই, এখন তো আমরা বাঁচতে হবে, আমি তো তোমাকে দুঃখ দেবো না, এটা তো আমার ওয়াদা, আমি যা পারি তোমার তোমাকে এনে দিব। তো হের ভিতরে শিমুর মা আর শিমুর বাবা ফোন দেয়, শিমুর নাম্বারে ফোন দিয়ে কয় যে তোরা তো বিয়ে হয়েছে ঠিক আছে, তোরা এখন এখানে আয়, ঢাকাতে আয়, ঢাকাতে থাকবি, ঢাকাতে খাবি, কাজ কাম করবো তো জামাইয়ের সমস্যা নেই। তো আমি শিমুরে কই শিমু না ওখানে যাবো না, যদি যাইতে সমস্যা হবে।
বিরতির ঘন্টা শুনতে পারলাম আমরা প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2। যারা এখানে এসে কনফেস করতে চান তারা প্লিজ আমাদেরকে ফোন করবেন, আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি ফোন থেকে যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে, অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ। 4 মিনিটের ব্রেক, ফিরছি একটু পর। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইওর সেলফ। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইওর সেলফ।
আরেকবার ওয়েলকাম ব্যাক করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলি বসো তো বলি বসে আমি আর জি কি প্রিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফ 89.2 ঘটনার বাড়ি আমরা সরাসরি জহির কাবারও ফ্লোর দিচ্ছি প্রিয় শ্রোতা তাকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন এবিসি রেডিওর ফ্যান পেজে কিংবা যোগাযোগ করতে পারেন আমার যে ফ্যান পেজটি রয়েছে সেখানেও ফোন করতে পারেন 09613892892 এই নম্বরে জহির তারপর
তো আমি যখন প্রতিদিন এইভাবে কাজ থেকে আসি আমার কয় যে আমার আম্মু ফোন দেয় আমরা যাওয়ার জন্য আর বউ ফোন দেয় যাওয়ার জন্য আমি কই না এখানে যদি যাই সমস্যা হবে এখানে তো আমি কোনো কাজকাম করতে পারি না তুমি তো দেখছো আমি শুধু এখানে ঢাকাতে ঘুমাইছি খাইছি ঘুরাইছি আমি তোমাকে কি কিছু করে এখানে খাবো এখানে তো একটা করতেছি কিছু টাকা পয়সা করে তারপরে যাবো কয় না আসা কোনো সমস্যা নেই আমার আব্বু সিনজি চালায় আর ভাইও গাড়ি চালায় তোমাকে যে কোনো একটা কাজ দিবে তো এটি করতে করতে আমাকে প্রতিদিনই বুঝায় তো ভাই একদিন আমি
ওই রাজি হয়ে যান
হ্যাঁ রাজি হয়ে যাই যে আচ্ছা যাবো তারপরে আমি কই যে এখন যাবো আমাদের বিয়ের কাবিনও তো আনি নাই এখন কি করবো কাবিনটা কিভাবে আনবো কাবিনের টাকাও তো রয়েছে বাকি কয় সমস্যা না এটা আমি ম্যানেজ করবো না তারপরে ভাই একদিন আমি ওই বাড়িতে আমার উদ্দেশ্য মানে আমি বাড়িতে যাবো কিছু টাকা নিয়ে আনতে পারি একদিন আমার ভাবি একটা ফোন দিছে যে আমাকে একজনের টাকা দিছে 3000 টাকা কয় ওটা নেওয়ার জন্য তো আমি কোনো সমস্যা না বাড়িতে যাই না অনেকদিন ধরে আমি বাড়িতে যাই একটু আমার বোনকে দেখে আসবো আর টাকাটা নিয়ে আসবো তো আমি বাড়িতে যাই যাওয়ার পরে যেদিন গেছি তারপরে দিন আবার চেক করছি টাকাটা নিয়ে আমার বোনকে দেখে আমার বোনের বাড়ি যায় যে কই যাস আমি কোনো বাজার থেকে আসতেছি কিন্তু আমার বোনে জানে না এই স্টুডিও আমি যে বিয়ে করছি বাড়ি ভাবে আসছি আমি কোনো বাজার থেকে আসতেছি ওই বাজারের কথা কই আমি সিটাকান ডাইরেক্ট
ওকে
তো আমি ওখানে যাই আর শুনি যে শিমু নাকি একজন ওই যে আমাদের পাশের বাসা ওর নামটা ঠিক মনে নাই ওইখানে নাকি যাইয়া বৈশা থাকে শুয়ে থাকে এই আমাদের পাশের একটা মেয়ে আমাকে বলতেছে তো আমি বিশ্বাস করি না কারণ আমি শিমুকে তো অনেক বিশ্বাস করি আমি মানুষের কথা কোনো বিশ্বাস করি না তো আমাকে এইভাবে কয় তো কয়ার পরেও আমি বিশ্বাস করি না যে আমি শিমুকে জিজ্ঞাসা যে ওরা কি কয় এমনি এমনি কয় আরে না এটি মিশে কথা কয় তো আমি কয় আচ্ছা ঠিক আছে বাধ্য তো আরেকদিন ভাই আমি যখন কাজে গেছি কাছ থেকে আসছি আসার পরে আবার আরেকদিন একটা কথা শুনতেছি যে ওই যে বাসাতে যায় ওর বউয়ে মানে অনেক বকাবকি করতেছে আমাকে দেখে অনেক বকাবকি করতেছে কয় ঢাকা থেকে একটা নিয়ে আনছে ওটা খারাপ ওটা আমাদের বাসায় সব বসে থাকে আমার স্বামীর কাছে বসে থাকে আমার স্বামীর সাথে কথা কয় যে বাসায় থাকে না একটু মানুষের বাসায় ড্যাং ড্যাং করে তারপরও মানে আমি বিশ্বাস করি না আমি ভাবছি কি মনে হয় আমাকে আমাদেরকে দেখতে পারে না নাকি তো আমি বিশ্বাস করি না আমি শিমু রেখে না শিমু মানুষের তো আমাদের উপরে টর্চার শুরু করছে আমরা থাকবো না তোমরা ঢাকায় যাবো আর কারণ তোমার মা তো অন্য আমাদেরকে বলতেছে যাওয়ার জন্য আসো আমরা যাবো কয়ে আচ্ছা ঠিক আছে এরপরে 2 মাস পুরোনো হয় নাই আমরা 1 মাস 24 দিন থাকি ঢাকা এসে পড়ি
মানে ওর বাবার
হ্যাঁ হ্যাঁ ওর মা বাবার কাছে এসে পড়ি তো দেখি যে আমার শ্বশুরের আমি একটু চেহারা দেখে মানুষের একটা অনুভব করতে পারি দেখি যে আমার শ্বশুরটা তেমন একটা সুবিধার না তো শাশুড়ি দিয়ে থাকাইছি দেখি যে শাশুড়ি যে একটু কথাবার্তা কয় একটু নরমই কিন্তু তারও যেমন একটু চেহারা চক্কর খারাপ আমি 5 দিন 6 দিন থাকার পরে শিমু কই শিমু বসা থাকার তো দরকার নাই টাকার তো দরকার রুজি করতে হবে তো কোনো না একটা চাকরি নিয়ে আসে দেখি চাকরি করি আমি জীবনে তো কিছু করি না একটা চাকরি করি তো আমার এইভাবে একদিন দুদিন তারেক দিতে চাকরি দিবে দিবে করতে করতে প্রায় 1 মাস যায় হের ভিতরে কিন্তু শিমু আমাকে ঘরের ভিতরে ঘুমিয়ে রাখে কই যায় কোনো খবর নাই সন্ধ্যার পরও বের হয়ে যায় ঘর থেকে তো আমি আসার পরে শিমু জিজ্ঞেস করি যে শিমু কই যাও কয় আমি তো ফুফুর বাসাতে গেছি এইভাবে যখন প্রতিদিনই কয় ফুফুর বাসায় বান্ধবীর বাসায় আমি কই মানুষ কি প্রতিদিন ফুফুর বাসায় যেতে পারে আর প্রতিদিন কি বান্ধবীর বাসায় যায় তো আমি একদিন আমার সম্বন্ধীকে কাছে বিচার দিই যে শিমু কই যায় প্রতিদিনই কি বান্ধবীর বাসায় ফুফুর বাসায় যায় কয় আচ্ছা ঠিক আছে আমি ওরে জিজ্ঞেস করবো তো দেখি যে একদিন ধমক দিছে কয় প্রতিদিন কি যায়নি মানুষ এইভাবে এদিন একটা ঝগড়া বাজে যায় আমি শিমুর কইতে এক কাজ করি তুমি থাকো আমি চাকরি করবো চিটাগাং এই কথা শুনে না খুশি যে আমি বের হয়ে যাবো চিটাগাং যাবো ও খুশি তো আমি আবার মনে মনে করি না চিটাগাং যাবো না এখানে একটা চাকরি বার করবো তো এখানে একটা চাকরি বার করি ওয়াশ ফ্যাক্টরি ওইটার ভিতরে একটা চাকরি বার করছি বেতন 6000 টাকা এখন শিমু কয় শিমু চাকরি করবো আমি কই না তুমি চাকরি করবো না আমি তোমাকে চাকরি করে খাওয়াবো তো কয় না আমি চাকরি করবো কয় আমি 2 মাস করবো তারপরে আমি আর করবো না তো আমি মনে মনে ভাবছি আচ্ছা 2 মাস যদি হয় করুক সমস্যা নেই 2 মাস করি আর যাতে না করে মানে এরকম একটা প্রস্তুতি নেই তো চাকরিতে পরের দিনই জয়েন করি চাকরিটা হয়ে যায় ওই শিমুর বেতন হচ্ছে 5000 আমার বেতন হচ্ছে 6500 তো আমি 2 মাস যদি করি তা তো অনেক টাকা তারপরে আর শিমুর চাকরি করার দরকার নেই ভাই ওখানে চাকরি করতে করতে 3 দিনের জন্য দেখি না ও একটা ছেঁড়া খেয়ে অপার খেয়ে দিচ্ছে
কিভাবে বুঝলেন
ওই কিভাবে বুঝতে পারছি দেখেন কিন্তু আমি কিভাবে ধরি তো ছেঁড়াটার নাম হচ্ছে তানিম ছেঁড়াটা আমার মতো নয় ঠিক আমার মতো কিন্তু আমার চেয়ে একটু সুন্দর
একই প্রতিষ্ঠানে আপনারা দুজন কাজ করতেন?
একই একই, কিন্তু ও কাজ করতো আরেক ওয়াশের, মানে একটার ভিতরেই, যেমন আরেকজনের, যেমন আপনার কাজ করতো আর আমরা করতাম আরেকজনের কাজ, এরকম আর কি। তো আমি একদিন শুক্রবার শিমু ঘর থেকে বের হবে, ওই বেড়ানিতে যাবে, কই যাবে, ডেমরা। তো আমি অনুভব করতেছি শিমু তো হঠাৎ করে ডেমরা যাওয়ার কোনো কথা না। তো আমি কাছে যাক, আমি শিমুকে পাড়া দেবো। তো আমি ঘর থেকে বের হয়েছি, বাসা থেকে বের হয়েছি, হয়ে আমি কি করছি, যাত্রা বাড়িতে যেয়ে বসে রয়েছি। ওর ডেমরা গেলে তো যাত্রা বাড়ি যাবে। তো এখন ভাইয়া দেখি যে শিমু যাত্রা বাড়িতে যায় নাই। তো আমি কি করছি, যাত্রা বাড়িতে যখন বসে রয়েছি, হঠাৎ দেখি ওই যে তানিম ছেড়াটা, ওই ছেড়াটা আর ওর সাথে আরো দুজন কাজ করে একই কিতায়। তো ওরা তিনজন দৌড় দিয়ে যাইতেছে। তো আমি কই, হ্যাঁ ওই যে দৌড়তে পারছি, মনে হয় হের সাথে দেখা করবে। তো আমি ওর পিছে পিছে না আসতেছি, আর আমার না দিকে গেছে, তানিমে দেখতে পারে নাই, পিছের ছেড়া দেখে গেছে। তো আমার পিছাটা কই যাও, কিন্তু আমি দেখ করছি আবার ওই দিকে, আমি কই না একটু কারখানা যাবো, আচ্ছা ঠিক আছে। তো ওরা দেখি আবার দৌড়ে যায় আর পিছন দিকে তাকায়, আমি নিয়ে আসি। তো আমি তো ওদের পিছন দিকে যাইতেছি, আবার দেখে গেছে আমার দিকে, ওরা থাইমে গেছে। থাইমে মনে হয় পন্দিসে শিমুর কাছে যে তোমার এই স্বামী আসতেছে আমাদের পিছে, আমরা যেতে পারবো না, এরকম। তো এখন শিমুরে খুঁজতেছি যে ওরা তো ওইদিকে গেছে, শিমুক ওই দেখি, শিমুরে পাইনি খুঁজছে। তো পরের দিন আমি ডিউটিতে যাইয়া এই ছেড়াটার দিকে থাপকে ধরছি, থাপকে ধরছি কি, আরেকটারে আগে কইছি যে তোমরা যে কাজটা করছো ওরা ঠিক করো নাই, কারণ ওই মেয়েটার তো বিয়ে হয়ে গেছে, তোমরা জানো আমি স্বামী, তারপর মেয়েটার সাথে যে তোমার একটু সম্পর্ক করবো এটা কিন্তু ঠিক না। কয় হ্যাঁ দেখি ভয় পাইয়া, কয় ভাই আমাদের দোষ নাই, আপনি তানিমকে যে জিজ্ঞেস করেন এই সব খবর পাইবেন। আমি তানিমের রাস্তায় দাঁড়া করে কইতেছি যে ভাইয়া এটা তো ঠিক না, কারণ আপনি তো জানেন শিমু একটা বিবাহিত মেয়ে এবং আমি ওর স্বামী, আপনি কিভাবে শিমুর সাথে সম্পর্ক করতেছেন। হ্যাঁ দেখি ভয় পাইয়া, দেখি আমার একটু দিছে, কয় ভাইয়া আমার কোনো দোষ নাই, সব দোষ হচ্ছে আপনার বোন, আপনার বউয়ে না আমাকে অপার দিয়ে দিছে। আমি কিভাবে অপার দিয়ে দিছে, কয় ওই যে ওই ছেড়ারা পরে দিয়ে আমার নাম্বার নিছে, উনি আমাকে ফোন দিছে, আমার ফোনে অপার দিয়ে দিছে। আমি কই আচ্ছা ঠিক আছে। তো এডি করতে করতে আমি কইছি আচ্ছা ঠিক আছে ভাইয়া, ও যতই দোষ করে আপনারা আগে যান না সামন দিকে, তো দেখবেন ও ব্রেক হয়ে যাবে। তো দেখি না ও একটু কাইটে গেছে, এখন দেখি ভাইয়া ওইটা কাটলে কি হবে, ওর একটার পর একটা আসি। তো আমাকে আবার আমার স্যার, ওই যে আমাদের চাকরি করতাম স্যার, আমাকে একটু বাইরে ডিউটিতে পাঠাইতো, ওই যে ফ্যান ওয়াশ করিয়া মানে ওই জায়গা জায়গায় পাঠাইতো, আমি নিয়ে ওইটা দিয়ে আসতাম। তো ওইখান থেকে আইসে শুনতাম কি যে শিমু নাকি রুমে গেছে একটা ছেঁড়াকে নিয়ে, শিমু নাকি মানুষ কিস করে করে টাকা নেয়। তো আমি কই, আমি তো শিমুকে এমন চোখে দেখি নাই, সবাই কয়, কিন্তু আমি তো নিজের হাতে ধরতে হবে। তো আমি কি করছি, একদিন স্যার আমাকে ডিউটিতে পাঠাবে, আমি করছি যে স্যার আমি আজকে ডিউটিতে যাবো না, আমি এই বাইরে যাবো না ডিউটিতে, আমি আজকে ভিতরে ডিউটি করবো। তো আমি কি করছি, আমার ফোনটা অফ করিয়া আমি যাই এক জায়গায় বসে রয়েছি, কই বসে রয়েছি সিসি ক্যামেরার কাছে, ওই দেখি শিমু কই যায়, কার সাথে কথা কয়। দেখি যে ভাইয়া একটা ছেঁড়ার সাথে না রুমে গেছে, মানে কিস টিস করতেছে। তারপরে আমি কি করছি, বের হয়ে আসছি, এসে শিমুরে খুঁজতেছি, দেখি যে শিমু আসতে আমি কই গেছো, কয় যে না পানি খেতে গেছি। আমি কই পানি খেতে গেছো, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমি কই তুমি ডিউটিতে আর আসবে না কালকে থেকে, কেন? আমি কই না তোমার চাকরি করার দরকার নেই, আমি তোমাকে চাকরি করে খাওয়াবো, তুমি আসার দরকার নেই। তারপর আমি ভাঙতেছি না কথাটি, দেখি একটু তারে নিয়ে আমি একটু কি করতে পারি। দেখি না ভাইয়া কোনো কোনো একটা মানে বুঝতেই পারে না আমার কথা, আমি তাকে যেভাবে বুঝাই তাকে একটা ভালো করবো সে এটা বুঝেই না। তো আরেকদিন আমি শুনতেছি তাকে জামাই নামে সবাই ডাকে ওই কারখানাতে, বুঝছেন, পিপি করে, ওই যে পেন পিপি করে, সে আমারে কয় ভাই তুমি তো যে মেয়েটাকে বিয়ে করছো সেটা তো একদম খারাপ, অনেক খারাপ। তো আমি তো একটা নিজের চোখে দেখছি, আবার তা আমার কাছে খারাপ, আমি কি করছি ভাইয়া, কয় তোমার বউ দেহ ব্যবসা করে। আমি কিভাবে, কয় যে তুমি যদি বিশ্বাস না করো দেখো আমি 500 টাকা দিই দিয়া, তুমি আর আমি বসে থাকবো এক জায়গায়, দেখবো মানুষ মানে যাইতেছি মানুষের কাছে। আমি তো আচ্ছা ঠিক আছে, দরকার নেই দেখার দরকার নেই, আমি দেখি একটু কন্ট্রোল নিয়ে করতে পারি। তো কয় আচ্ছা দেখো, তো জামাই না আমি নেই ঠিক আছে, কিন্তু ও গাঁজা খায় জামাই। তো গাঁজা খায় এই আমার কয় যে তুমি তো অনেক টেনশন করো, মানে এটি একটু পরে আর কি, কয়েকদিন পরে কয় তুমি তো অনেক টেনশন করো, তুমি গাঁজা খাও তোমার টেনশন দূর হয়ে যাবে। আমি কই না রে ভাই আমি এটি খাবো না, আমি তো সিগারেট খাই, দেখো আমি গাঁজা টাজা খাবো না। কয় না খাও। তৈরি করতে করতে আমি জামার কাছে 2-3 দিন খাইছি, খাওয়ার পরে দেখি যে এটি খারাপ, ভিতর ঠিতর একদম শুকিয়ে যায়, তৈরি আর খাই না। আর শিমু এখন মানুষের মুখ থেকে শুনি যে একদম একদম যে ওই মানুষকে কিস করে টাকা নেয়, বা একটা ড্রাইভার আছে আমাদের ওয়াশে ওই ড্রাইভারের সাথে নাকি
তো আপনি শোনার পরে কিছুই করতেন না ওর বাসায় না কিছুই
করতাম কার কাছে বিচার দিতাম
বিচার না আপনি বউকে তো বলতে পারতেন
হাজারবার বুঝাই হাজারবার
গায়ে হাত তুলেছেন
তারে আমি
আচ্ছা আপনি অপরাধ স্বীকার করতে এসেছেন এই বিষয়গুলো নিয়ে গায়ে হাত তুলেছেন তার কখনো
আমি তার এই বিষয় নিয়ে এই পরে একদিন ওই একটা কথা শুনছি যে ড্রাইভারকে কিস করছে তো আমি ড্রাইভারকে বলতেছি দুদিন পরে যে ভাই এমনি নাকি শিমু আপনাকে কিস করছে এটা কি সত্যি কয় না ভাই এটা তো মিশা কথা আমি কাছে যদি মিশা কথা হয় যে কইছে তার বিচারটা হবে কিন্তু কারণ আমার বউ নামে খেলে ওই মিথ্যা কথা কয় মানে এরকম আর কি কিন্তু হে কয় যে আচ্ছা ঠিক আছে এটা কারো শোনানোর দরকার না এটা আমরা কথা বলবো তো আমি কই যে আচ্ছা ঠিক আছে তো আমি কই আচ্ছা শিমুকে ডাকি আনি আইনে শিমুরে কই যে শিমু এটা কি সত্য না মিথ্যা তো শিমুরে আমি ডাক দিছি শিমুরে ডাক দেয় না কই শিমু এই এমনি যে ছেড়াটা যে বলছে এটা কি সত্য না মিথ্যা শিমু আমার কথা শুনে না কয় আমি জানি না কয়ে যায় গে তার পরে তুমি যাওগা কেন তুমি তো এটা শুনবা এটাকে সত্য না মিথ্যা তুমি কি বুঝবা না বা এটা কি শুনবা না কয় না এটা আমার শোনার দরকার নেই কয়ে যাগা তখন আমি একটা থাপ্পড় মারছি পরের দিন ও বাসা যায় বিচার দিছে যে আমার থাপ্পড় মারছে ওর মা বাবার কাছে ওর মা বাবা তো এমনি আমার উপরে খেপ তা আমি কেন থাপ্পড় দিছি আমি কেন কারখানাতে থাপ্পড় দিছি আমি কেন বাসাতে এমনি বিচার করি না এরকম আমার উপরে অনেক অন্যায় অত্যাচার করে ওরা অন্যায় অত্যাচার কি ওরা আমাকে ঘর থেকে বের করে দেয়
মানে পরিবারের সবাই মিলে
হ্যাঁ সবাই তো আমি মানে অনেক কষ্ট পাই
এটা কি এমন কারণে হতো যে স্বামী হিসেবে আপনার যে দায়িত্ব ছিল তার প্রতি সেটা আপনি ঠিকমতো পূরণ করতে পারেননি
অবশ্যই
বা তার যে নিডগুলো ছিল সেগুলো আপনি ঠিকমতো ফুলফিল করতে পারেননি
না ওটি ঠিক আছে কিন্তু তার স্বভাব চরিত্র তো আগ থেকেই খারাপ আমি তো বলছি আপনাকে তো আগ থেকেই খারাপ মানুষ আমাকে
বলতো কিন্তু আপনি বিশ্বাস করতেন
হ্যাঁ বিশ্বাস করতাম না কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সবকিছু সত্য তার একটা চরিত্রহীন মানুষ একটা চরিত্রহীন যে তাকে ওটা খুব খারাপ কিন্তু তারপরে ওইভাবে যাইতেছে দিন চাকরি করতেছে কি অবস্থা তো কি করব এখন ওই রোজার ঈদ আসছে তো বেতন পাইছি আমি 6,500 টাকা বোনাস 507,000 টাকা 7,000 টাকা বেতন পাইছি আর ও বেতন পাইছে 5,000 টাকা এর ভিতরে ওর বেতনটা পাই না মানে আমি তো ভাবছি যে আমার কাছে দেবে বা কেন রাখবো না আমারটা নিবে একটা কথা আছে না যে তোমার টাকা দেবো আমার কাছে রাখি বা আমারটা রাখো বা যে কোনো একটা কিছু করো এরকম একটা আছে না ওর ভিতরে এটি কিছু নাই ও কি করছে বেতনটা পাইয়ে ওর টাকাটা ওরা কে আমার সাথে কোনো কথা নেই আর কোনো কথাই কোনো বেতন পাওয়ার পরে
ওকে
আচ্ছা তো আমি কই শিমু তুমি আমার টাকাটা রাখো কয় কেন তোমারটা তুমি রাখো আমি কই না আমারটা রাখো না পরে নেবো তো কি করছে ওই রাখছে আধা ঘন্টার মতো রাইকে আবার আমারটা আমার দিয়ে দিছে মনে হয় মনে মনে কিছু অনুভব করছে খারাপ না কি জানি না তো আমারটা আমার আবার দিয়ে দিছে কয় নাও তোমারটা তুমি নেবো তো আমি কাছে ঠিক আছে এই পরের দিন থেকে তো বন্ধ আমরা তো মার্কেটে যাবো সমস্যা নেই তোমার আমি জামা দেবো নাকি না তো এখন জামা দিবো ভাই আমি অনুভব করছি যে 7,000 টাকা বেতন পাইছি আমিও কিছুদিন বড় কিছু দেবো আর ওর তো ছোট বোন আছে ওদেরকে তো আমি দিতে হবে তো আমি কই আচ্ছা ঠিক আছে পরের দিন আসো মার্কেটে যাবো তোমার জামা দিবো তখন কি করছে ওর বন্ধু নোটারে নিছি সাথে আমরা 3 জন গেছি মার্কেটে জামা কিনবো আমি কইছি যে দেখো 2 থেকে 2,500 টাকার ভিতরে জামা দেখো তুমি আর ওদের জন্য কিছু দেখো হ্যাঁ কি করছে জামা দেখে যাই 12,000 টাকা 13,000 টাকার জামা বুঝলেন টাকা আছে মাত্র 7,000 তো আমার একটা জামা পছন্দ হয়েছে আমি কই জামা দেখো কত ওই এক দোরের দোকানে একদম ওই দোকানে কয় একদম 6,000 টাকা এখন কি করবো জামাটাই দিছি আর ওর বোন আছে না ছোটটা ছোটটা দিছি 600 টাকা দেখা জামা এটা কম দামি আর আমি কি করছি ভাইয়া ওই পাঞ্জাবির সাথে যে পায়জামা আমাদের ওইটা আমি একটা কিনছি 300 টাকা দিয়ে কিনে কি করছি আয়সা করছি আমার কাছে টাকা পয়সা নেই আমি তাড়াতাড়ি ফোন দিছি আমার বন্ধু শ্যামলের কাছে যে ভাই তুমি আমাকে একটু সাহায্য করো ওই কি আমি আমার কাছে তো টাকা নাই ঈদ আসছে তুমি আর কিছু টাকা দেবো আমি খরচ করবো তো আমার বন্ধু আমার কথা শুনি না আমাকে 1,000 টাকা দিচ্ছে ওই 1,000 টাকা আনছি যে ওটা আমার খরচের জন্য কারণ ঈদের সময় সবাই যাবে ঘুরে নিতে আমি কি করবো আমার কাছে তো একটু বেতন পাইয়া সে কারণ শিমুর টাকা তো শিমু নিয়ে গেছে তো ওইভাবে গেছে যাওয়ার পরে পরের দিন গেছি ভাইয়া ওই এক জায়গাতে বেড়ানোর জন্য ঈদের পরের দিন ওর মা ওর বাবা আমি ও ওর বোনও গেছে যার বাসাতে গেছে ওর হচ্ছে ওর বাবার বন্ধু একদম ছোট থাকতে ক্লোজ বন্ধু তো ওর বাসাতে গেছি পরে থাকার পরে না দু এক ঘন্টা পরে দেখি শিমু নাই শিমু কই গেছে খোঁজ করতেছি আমি মনে মনে দেখি যে ছাদের উপরে একটা ছেঁড়ার সাথে কথা বলতেছে তো আমি ছাদের উপরে গেছি যাই তুমি এখানে কি কয় না এমনিতে আসছি আমাকে যাও নিচে যাও বাসা যাও আমি বুঝতে পারি না ওই ছেঁড়াটার সাথে যে সম্পর্ক কিন্তু শিমু 100টা কথার মধ্যে বলছেন 80টা কথা মিথ্যা কথা বলছে বেশি তো আমি ছেঁড়াটাকে কয় ওইটা আমার ওই যে আব্বার বন্ধুর ছেঁড়া এটা আমি কাছে ঠিক আছে নিচে যাবো আমার নিচে পাঠাইছি নিচে পাঠাইয়া দেখি যে রুম বন্ধ করে ছেঁড়াগো নিয়ে ডান্স করতেছে
আপনার ওয়াইফ
আমার ওয়াইফ যখন ওই আয়সা দেখি ডান্স করতেছে দরজা বন্ধ করে তখন আমি বসে রয়েছি সিঁড়ির মধ্যে, যে আমি আমার জীবনে কি করছি, আমি কেন ওরে বিয়ে করছি, কেন মানুষের কথা শুনি নাই, এটি ভাবতেছি যে ওর চরিত্রহীন সব দিকে খারাপ, যেদিকে যাই সেদিকে ওর চরিত্রহীন খারাপ দেখি। ডান্স করতেছে, তারপর আমি দরজা নক করতেছি, দরজা খুলছে, তারপর আমি তো তুমি ডান্স করতেছি কেন, পরে আমি তো ডান্স করি না। আমি বলি তুমি ডান্স করো না, আর কে ডান্স করে, তুমি ছাড়া তো কেন কেউ ডান্স করে না। তারপরে আমি একটু রাগ হচ্ছি যে যাও তুমি এখান থেকে বের হও, কয় না বের হবো না এখানে বসছি, তো তুমিও বসো। আমি আচ্ছা ঠিক আছে, আমি বসি, এখন আমি বসি দেখে ও বের হয়ে আসছে ওইখান থেকে রাগ করিয়া, আইয়া ওর বাসে কইতেছে কয় আমার একে আনছে সাথে। তো তখন ওই ওইখান থেকে আসছি, আসার পরে শিমুর ওই চরিত্রহীন দেখতেছি খারাপ, এখন ওই বাসাতে ওদের বাসাতে যখন আসছি এখন চাকরি টাকরি ছেড়ে দিছি, আমি আর যাবো না চাকরিতে, কারে চাকরি করে খাওয়াবো, কারণ ওর মতো মেয়েকে তো আমি চাকরি করে যদি খাওয়াই আমার জীবনটা একদম ধ্বংস হয়ে যাবে। তো ওইভাবে এখন ওই আমার কয় যে তুমি চাকরি ছাড়ছো কেন, আমি কই না চাকরি ছেড়ে দিছি আর চাকরি করবো না। তো কয় আচ্ছা ঠিক আছে। এখন একদিন আমি ঘুমে দেখি যে ও ঘুম থেকে উঠিয়া কারে আগে ফোন দিছি, কয় আমি আসতেছি ঠিক আছে, আর আমি শুনতেছি কয় ছয়টা বাজে আজকে আমি যাবো, ছয়টা বাজে যাবো। এখন ওই যখন সন্ধ্যা ছয়টা হয়েছে না, আমি বাইরে পাড়া দিতেছি কই যে আজকে দেখবো, তখন দেখি যে যাত্রাবাড়ি একটা বোর্ডিং আছে, ওই বোর্ডিং এ গেছে।
যাত্রাবাড়ি বোর্ডিং এ?
হ্যাঁ যাত্রাবাড়ি বোর্ডিং।
আপনি কিভাবে জানলেন?
আমি নিজের চোখে দেখছি।
তারপর?
তারপর আমি যখন দেখছি আমি বাসাতে আসছি, আইসা এই শিমুর বাইকে ফোন দিই বন্ধ, কিন্তু ওর মা বাবার কাছে তো বিষয় দেখে লাভ নেই, ওরা তো নিজেই ব্যবসা করে মেয়েদের, ওই মেয়েটাকে দিই। তারপর আমি শিমুর বাইকে খুঁজতেছি বন্ধ, তো আমি মানে একবার বাইরে যাই একবার ভিতরে যাই, একবার বাইরে যাই ভিতরে যাই, মানে আমার ভিতরে একটা টেনশন ঢুকে গেছে। তারপরে এখন আমি কি করবো, আমি ওর বোনকে জিজ্ঞেস শুমাইছে কয় না, তখন সন্ধ্যা ছটার সময় বের হয়েছে, আর সে করার সময় জানেন রাত্রে সাড়ে নটার সময়। আমি ওরে জিজ্ঞেস করছি দেখে ওর বাবা আমার উপরে চমকে গেছে, কয় আমি কেন ওরে জিজ্ঞেস করি, কয় ও তো বের হতে পারেই, বুঝছেন এইভাবে একই অবস্থা। তো আরেকদিন ও আমার কয় যে আমি আসি ডেমরা যাবে, মানে বেড়াইতে ডেমরা যাবে, কয় আমি আসি এই তিন দিন থাকবো, তাকে আমি এসে পড়বো। আমি আচ্ছা ঠিক আছে যাও। এরপরে ওইখানে যাই নাকি মানুষের সাথে ইডি করছে, খারাপ কাজ করছে, ওইটা টাকা পয়সার ইডি করছে, টাকা পয়সার বাফরে এনে দিছে। আমি খবরটা পাইছি যে কোনো একভাবে ওদের ফ্যামিলির থেকে,
যে
তো আমার বলছে যে শিমু টাকা দিছে 2000। আমি শিমু টাকা কই দিছে,
মানে ফ্যামিলি এই বিষয়গুলো জানতো?
হ্যাঁ জানতো জানতো, মানে ওদের ভিতরে কোনো শাসন নেই ঠিক আছে। শুনছি, শোনার পরে আমি শিমুরে শিমুর ফোনটা কি করছি, অটো রিসিভ করিয়া রেখে দিছি। কই দেখি আজকে কারে ফোন দেয়, তারপরে আমি বুঝতে পারবো। আমি ফোনটা রেখে আমি বের হয়ে গেছি করতে। বের হইয়া পরে আমি রাত্রে শিমু বাদ খায়, আমি ফোনটা ওকে করছি, দেখি যে ওই ফোন দিছে, যার কাছে ফোন দিছে সে কিন্তু আবার ওর নাকি মামা, ওই মামার সাথে ওর সম্পর্ক করে খারাপ সম্পর্ক।
ওকে,
ওই যে বোর্ডিং এ যে গেছে ওই মামার সাথেই গেছে, ওই ডেমরা যে গেছে বেড়াইতো ওই মামাও গেছে, আর আরেকটা সেরাকে নিয়ে গেছে, ওই সেরার আমাদের কারখানার ওই সেরাও গেছে। মানে এই যে পাইছি খবর ওই যে ফোনে কথাবার্তায়,
ওকে
এটি শুনিয়া আমি শিমুরে জিজ্ঞেস করছি যে শিমু এটি কি, শিমুরে সরাসরি কিন্তু শুনেছি এটি, এখন না শিমু আমার উপরে খেপা গেছে, এখন শিমু ওর মা বাপরে মিথ্যা কথা কইছে যে আমি নাকি শিমুরে মিথ্যা কথা কই, মিথ্যা কথা কই মানুষের সামনে মানে কি করি। তারপরে আমি ওইখান থেকে কই আমি আর থাকবো না, আমি আজকেই যাবো ওইখান থেকে।
ওকে,
তো আমি কি করছি, আমি আমার কাপড় চোপড় ওই ডেকের ভিতরে ঢুকাইয়া আমি সেই সময় ঘর থেকে বের হয়ে গেছি, তখন শিমু বাসায় আর কেউ নাই, আর শিমুর একটা ভাবি ওটা রানতেছে আর কেউ নাই। তো আমি গেছি চিটাগাং, চিটাগাং যাওয়ার পরে আমার বাইরের কেনে গেছি, আমি মনে মনে ভাবতেছি যে এখন কি করবো, আমি তো টাকা পয়সা দরকার, এখন আমি কি করবো। এখন একজনকে ফোন দিছি যে ভাইয়া তুমি তো আমার একদিন কইছো যে ইয়াবা আছে, ইয়াবা আমার তুমি বিক্রি করাইবা, এখন কি আছে ওইটা, কয় না আমাদের যে বড় হেরে তো দূরে নিয়ে গেছে। আমি প্রয়োজন হয় আমাকে ফোন দিও। তো আমি চিটাগাং আমি ফোন দিছি ঢাকাতে, কয় না আমাদের বড় যে এই বস ওরা তো দৌড়ে নিয়ে গেছে, ও আসুক এক মাস পরে আসবে, আমি তোমাকে ফোন দেবো না, যদি হয় আমি ফোন দেবো। তো এখন কি করবো, আবার আমার একটা আমাদের একটা মামা আমাদের ওইখানেরই, আমি ওরে ফোন দিছি যে মামা আপনাদের এখানে কোনো চাকরি আছে, কয় না আমাদের এখানে কোনো চাকরি নেই, চাকরি তো মানুষ নিয়ে নিছি, কয় আগে তো তোর ফোন দিছি আস নাই, এখন তো মানুষ নিয়ে নিছি। তো ওর ভাই ছোটটার কাছে ফোন দিছি যে মামা আমাকে একটা চাকরি দেন, আমি তো খুব সমস্যা, এখন আমি তো চাকরি করবো। আচ্ছা ঠিক আছে এক কাজ কর, তুই আয় আমার বাসায় আয়, তোরে আমার অফিসে চাকরি দেবো, অফিসটা হচ্ছে কি ট্রাভেলস, ওই যে হজ করে ওইটা। তো আমি গেছি, যাওয়ার পর এখানে থাকিয়া আমি অনেক খোঁজ নিতেছি যে আমার টাকার দরকার, আমি এই বেতনে আমার হবে না, আমার টাকার দরকার। আর এদিকে আমার অনেক টেনশন, আমি কিন্তু হের ভিতরে গাদা টাদা খাই ওইখানে। তো খাওয়ার পরে ওই একটার সাথে আমার পরিচয় হয়, হের নামটা হচ্ছে নাসির, আমার সাথে চাকরি করতো। হে কিন্তু আবার গাঁজা খাই, আমি জানতাম না, হে কিন্তু আমারে রুগাইয়া গাঁজা খাইতো, বাসে যে আমি খাই না। তো আমি কই, নাসির ভাই আপনি কি অন্য কিছু খান? কয়, হ্যাঁ খাই। আমি কইতে, আমাকে খাওয়াবেন? আচ্ছা ঠিক আছে। তো নাসির ভাইকে প্রতিদিন ফোন দিতাম তুমি এগিয়ে এনো। তো নাসির ভাইকে ফোন দিছি যে ইয়াবানি পাওয়া যায়, তুমি ইয়াব আনো। কয়, আছে তো? আমি কই, আচ্ছা ঠিক আছে আনো, আমরা রাত্রে খাবো। তারপরে এইভাবে দুই মাস চাকরি করি। দুই মাস চাকরি করার পরে মানে অন্যদিকে আমি খবর নিতেছি, পনে পনে খবর নিতেছি কই কি করব। তো ওর সাথে যখন আমি খাইতাম থাকতাম, আবার আমার কইছে যে আমাদের এখানে আছে, তুমি এখানে চাকরি করো। তো আমি ওইদিকে থাকে মানে অন্যদিকে খবর নিতেছি, আমার অনেক টাকা পয়সা দরকার, কারণ আমার শ্বশুর আমাকে একদিন বকাতেছে, আমার নাকি কিছু নাই, আমি এখানে থাকি খাই, আমার কেউ নাই, মানে অনেক ভাবি বকাবকি করে,
ফ্যামিলি ব্যাকআপ না থাকলে যেটা হয়।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর আমি ওইখানে থেকে মানে ওই গাঁজা ইয়াবাইটি খাইতাম, আর আমি খবর নিতাম যে আমি তো ওইভাবে যদি খাই আমি টাকা পাবো কই, কিছু টাকা পয়সা দরকার, বন্ধু বান্ধব তো আছে, এরা অনেকই আমাদের ওইখানে, ওরা তো এদিক করে খায়। তো দেখি বাড়িতে ফোন দেখি অবস্থা, এখন বাড়িতে আস্তে আস্তে ফোন দিই আমার বন্ধু বান্ধবদের কাছে, এখন দেখি একই অবস্থা। আমার বন্ধু একটা, নাম আচ্ছা বলতে পারবো না, তো ওরে ফোন দিছি, পরে কয় ঠিক আছে আয়, সব ব্যবস্থা আমি করবো, আর আমরা যা আনবো বিক্রি করবো বেচবো, মনে কর রেডি আমরা খাবো আর কি, আর বেচবো, আমরার প্রতি আমরা থাকবো, টাকা পয়সা আমরা ইনকাম করবো অন্যদিকে, আয়। তো আমি যাই, তখন এখান থেকে দুই মাস পরে আয়সা পড়ি, আয়সা আমি ডাইরেক্ট বাড়িতে যাই। যাওয়ার পরে আমরা এক জায়গায় বাসা ভাড়া করে থাকি, আমরা রুম কিন্তু তিনটা, আমরা রুম তিনটা রাখছি কেন জানেন? যদি আমাদের উপরে মানে কোনো সন্দেহমূলক আসে বা কোনো খবর,
তখন আপনি পুরোপুরি ড্রাগ ব্যবসায়ী?
হ্যাঁ হ্যাঁ,
ড্রাগের ব্যবসা করছেন?
হ্যাঁ, ওইটা পুরোপুরি মানে আয়সা পড়ছি, মানে এই ওর সাথে রাগ করি, মানে এটা তো একটা টেনশন যে আমি টাকা পয়সা রুজি করবো, যেভাবে টাকা পয়সা রুজি করবো, আর ওই মেয়েটাকে আমি যেন ভুলে থাকতে পারে এইরকম। তো আমি আয়সা পড়ছি, পরে আমার বন্ধু বলতেছে কয় যা তুই অমুক জায়গাতে যাইয়া, আমাদের এখানে শ্রীমঙ্গল আছে, শ্রীমঙ্গল ওইখানে যা, যাইয়া সাতটা পেন্সি নিয়ে আয়। মানে তিন দিন চার দিন পরেই আমি কই সাতটা নিয়ে কি করবো? কয় যা সাতটা নিয়ে আয়, ওই সাতটা আমরা চারজনে খাবো আর তিনটা আরেকজনকে দেবো। তো আমি এখানে গেছি, যাই আমি সাতটা পেন্সি একটা ব্যাগের ভিতরে ভরছি, ভরে মানে নিয়ে আসার সময় গাড়িতে যখন রাখছি, তখন গাড়ির কন্ডাক্টর একটু পরে মানে অন্য একটা ব্যাগ খুঁজতেছে, মানে আরেকজনের একটা ব্যাগ খুঁজতেছে। তো খুঁজা এই কয় এ আমার ব্যাগটা দেখছে, আমার ব্যাগটা দেখে কয় এটা কার? আমি কই আমার, আমি হাত দিয়ে সারা দিছি যে আমার। তো দেখি কন্ডাক্টর আমার দিকে তাকাইছে, তাকাই আর কোনো কিছু কয় না।
বিরতির শব্দ আরো একবার, এই জায়গাটিতে আমাদের ছোট্ট একটা বিরতি দিতে হবে, পাঁচ মিনিটের ছোট্ট একটা বিরতি। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং আজকে আমার সঙ্গে কনফেস করছে জহির। জহিরের কনফেস আমাদেরকে কোন সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় সেটা আমরা দেখবো একটু একটু করে। তবে তার আগে বলছি, জহিরের মতো যদি আপনি মনে করেন আপনার ভুলের জায়গাটি থেকে আপনি কনফেস করতে চান, লাখো মানুষের সামনে ভুল স্বীকার করতে চান, অপরাধ স্বীকার করতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল এবং অপরাধ কেউ না করুক, তাহলে আমাদেরকে ফোন করুন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আরো একবার বলছি 09613892892। এখানে ফোন করার পরে আপনি ফোন থেকে অটোমেটিক্যালি কিছু নির্দেশনা শুনতে পাবেন, সেই অনুসারে আপনি আপনার কথাগুলো এখানে রেকর্ড করবেন। চলে আসুন ফেসবুক পেজে জহিরকে দেখার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibriya.rj। আমি আরো একবার বলছি www.facebook.com/kibriya.rj। পেজটি আছে আরজে কিবরিয়া নামে। ফিরছি ঠিক রাত একটায়।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
Thank you. প্রপার্টি লিফট করি।
এখন সময় রাত একটা। প্রপার্টি লিফট ব্যবহার করুন, নির্ভাবনায় থাকুন।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
সময় রাত একটা। প্রিয় শ্রোতা, আবার ওয়েলকাম ব্যাক রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিবতে। আর যে কিবরিয়াকে শুনছেন আপনি, শুনছেন জহিরকে, এবং শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 এ। কথাটা বাড়িয়ে সরাসরি আবারও ফিরছি জহিরের কাছে। জহির, আমরা যেখানটাতে ছিলাম, হ্যাঁ,
দেখা দেখার পরে আমার বলছে সেটা কার, তো আমি হাত দিয়ে সারা দিয়ে দেখেছি যে আমার। তারপরে দেখি যে না, আমি কিছু কয়টায় নাই, এসে যাক। আমি নামছি, আমি ওটা নিয়ে গেছি বাসায়। তো আমরা চার বন্ধু থাকি একসাথে, একদম 24 ঘন্টা চারজন। আমাদের রুম তো তিনটা, আমি বলছি আগে, আমরা তিন রুম, তিন রুম কি তিনটা, তিন জায়গায়, এক জায়গায় না, তিনটা, তিনটা তিন জায়গায়। তো একটাতে আমরা থাকি চারজন, তো এটাতে আমরা ড্রিঙ্ক করি, খাই। তো এখন আমরা প্রতিদিন মানে এইভাবে খাই, আর চিন্তা করি যে প্রতিদিন যদি এইভাবে খাই তো হবে না, টাকা পয়সার তো দরকার। এখন টাকা পয়সা কিভাবে রুজি করতে হবে সেটার পথ একটা বের করো। তো হবিগঞ্জের একটা আমাদের বন্ধু কয় যে আসো, আমরা এক কাজ করি, আমাদের ওইখানে একটা পার্ক আছে, সংগ্রহী পার্কে যাবো, আর যারা মানে প্রেমিক প্রেমিকা নিয়ে যাবে না, ওদেরকে আমরা ধরে সবকিছু রেখে দেবো। তো সবাই রাজি হয়ে যাই। তো আবার আমাদের পাশে একটা মাজার আছে, ওটা একটা প্রতি বৃহস্পতিবারে গান হয়, ওইটাতেও একটা সিস্টেম মানে করার জন্য একটা উদ্যোগ নিই। তো ওইভাবে মানে আমাদের প্রোগ্রাম থাকে, যেমন বৃহস্পতিবারে এখানে, শুক্রবারে পার্কে। আর এমনিতে বন্ধু বান্ধব আছে না, যে আমরা যুক্তি করি যদি তোমার কোনো একটা সামান্য ধরনের একটা বন্ধু হয়, ওকে নিয়ে আসবা, আমরা ওকে অ্যাটাক করে সবকিছু রেখে দেবো, এইভাবে এইভাবে নিয়ে যাইবা, আর আমরা ওইখানে থাকবো, আমরা ধরবো, ধরা মাত্রই তুমি মানে তুমি তো জানি অভিনয় কিভাবে করতে হয়, সেইভাবে অভিনয় করবা, আর আমরা তোমাকে বিয়েটা থাপ্পড় দিব, আর তুমি দৌড় মারবা, আর ওরা আমরা আটকে দিব, যে আটকে দিয়ে সবকিছু রাখিয়া ছেড়ে দিব। তো এরকম উদ্যোগ নেই, এইভাবে আমরা একটা ব্যবসা শুরু করতে থাকি। তো এখন এই আমার যে বস বলতেছে যে ইয়াবা আছে এখানে জায়গায়, তুমি যাও তো নিয়ে আসো। তো বস কিন্তু আবার ইয়াবা খায় না, আমরা চারজন একসাথে থাকি। তো আমরা ওই কি করি, রাত্রে তিনটা চারটা বাজে ঘুমাই, আর এমনি দিনে ঘুমাই সারাদিন। তো আমরা যে এদিক করি মানে কেউ বুঝতে পারে না আমাদের এখানে, আর আমাদের যে বস ওরা মানে বিশ্বাস করবে না, যদি কেউ কয় যে ওটা করে বা ওইটা খায়, কেউ বিশ্বাস করবে না। তো আমাদেরকে ওই একজন একজন করে মানে আমরা একটা বুদ্ধি বার করি, একটা একটা কাজ করি। তো একদিন কি করছি, আমাদের এখানে পার্কে গেছি, যাওয়ার পরে দেখি যে একটা সেরা আর একটা মাইয়া মানে ঢুকছে পাহাড়ের ভিতরে দিয়ে হাঁটতেছে। আর আমরা কি করছি, চারজন গেছি জিজ্ঞেসি বাড়ি করি, ব্রাহ্মণ বাড়ি, আমাকে এখানে কয় ঘুরতে এসি, আমি কই খারা কথা কবি যে খবর আছে, আমরা চার পাঁচজন এসে। তো কই দেখি কি কি আছে বার করে, এখন মেয়েটা না ভয়ে কাঁপতেছে, আর ছেলেরা কি করছে, কই ভাই আমার কাছ থেকে ডেকে কি করবেন, আমরা তো ঘুরতে এসি, আমাকে চোখ কথা কবি না, তুই আর একটা মাছের একটা থাপ্পর, কই কথা কস কথা কবি না, থাপ্পর মারার পরে এখন মোবাইল একটা বার করছে, টাকা পাইছি মনে হয় 1,200 মতো, ওটি রাখিয়া কইছি কোনো কথা কবি না, এখানে ব, তো এখানে বসাইছি, মানে একজন একজন করে পার হইতেছে আমাদের ওরা। তো আমরা আইসা মোবাইল আবার বিক্রি করি, আমরা কিভাবে জানেন, যেমন আমাদের বাজারে বা হবিগঞ্জে বা যে কোনো এক জায়গাতে একটা দোকানে আগে কেচিংটা চেঞ্জ করি, নতুন কেচিং কভার আমরা ব্যবহার করি, তারপরে আমরা ওইটা আস্তে আস্তে বিক্রি করি। বিক্রি করি কিভাবে, যেমন আমরা কই যে এটা আমাদের ওই যে বস্তা, এত আবার বাহিরে থাকতো, বলতাম যে ও বিদেশ থেকে আনছে, ও ব্যস্ত, ও শর্মাইয়া আসে না, আমাদেরকে দিয়ে দিছে এটা বিক্রি করার জন্য। তো আমরা আবার ব্যস্ত করতাম একটু দামে। তো আমরা এইভাবে প্রতিদিন একদিন যদি সপ্তাহে মনে করেন চার দিন কাজ হইতই, সপ্তাহে চার দিন, তো আমরা চার দিনে মনে হয় 20-25 হাজার টাকা ইনকাম করতে পারতাম। তো এইভাবে চলতেছে। ইয়াবা আমরা আনতাম এনে বিক্রি করতাম ওইখানে, আমরা খাইতাম বিক্রি করতাম। তারপরে আমি একদিন ফোন দিছি আমার চাঁদপুরে আমার মামাতো ভাই, আপন মামাতো ভাই, আমি শুনতাম হেনাকে এডি ব্যবসা করে। তো হ্যার কাছে ফোন দিছি পরে যে তোর কাছে নাকি ইয়াবা আছে, তুই নাকি এডি বিক্রি কর। হ্যাঁ আছে। তো আমি কই পিস কত? কয় 60 টাকা ছোটটা। আমি কই 60 টাকা, আর বড়টা কত? কয় বড়টা 120 টাকা। 90 টাকা বসে আছে। যাক, তারপরে আমি কই ছোটটা আমাকে দিতে পারবি? কয় পারবো। আমি কাছে ঠিক আছে, তুই আমাকে 50 পিস দিবি বেশি না। মানে প্রথম আমি দেখি আই না তোর কাছ থেকে। কয় আচ্ছা দেবো 50 পিস, সমস্যা নেই। তো কয় তুই আবি? কয় তুই আই নিয়ে যা। তো আমি কি করছি, বেড়ানোর কথা কইয়া মানে চাঁদ পড়ে গেছি যে আগে দেখতেছি ও কি এটি করে নাকি কেমনে কি করে। তো ওখানে থাকছি কয়েকদিন, 3-4 দিন থাকার পরে আমি ওরে কইছি যে আচ্ছা যে তুই আমার আরো বেশি দিবি। তো টাকা ওরে আমি দিছিলাম 4,000 মতো, দিয়ে আমি ওটি আনছি। আনার পরে আনছি কিভাবে মনে করেন, আমার সাথে সবসময় ব্যাগ থাকতো আর স্কুল ব্যাগ থাকতো, আর আমার তো কার্ড আছে, যদি আমাকে ধরতো আমি বলতাম যে স্টুডেন্ট, আমার কার্ড মার্ড দেখাইতাম মানে এইভাবে, আর চেক টেক করতো না। কিন্তু ডাকা আমাকে অনেকবার চেক করছে কিন্তু আমার কাছে কিছু পায় নাই।
আচ্ছা আচ্ছা।
তো ওইভাবে ব্যবসা করতাম আনতাম। তো এখন আবার ওই আমাদের বস বলতেছে যে আসো একটা মিটিং এ যাবো আমরা। কিসব মিটিং? কয় যে আজকে যদি যাই এখানে 10-12,000 টাকা পাবো। কয় আমরা শুধু যাব। তো আমরা কি করছি, প্রায় 13-14 জনের মতন 3টা মোটরসাইকেল নিয়ে গেছি। যাওয়ার পরে ওইখানে গেছি, দেখি যে একটা নির্বাচনের মিটিং। এখন আমাদের তো এখানে আবার ভোটও নাই। তো আমরা গেছি, যাই ওইখানে কতটুকু ঘুরছি পিরছি এবং দেখি যে আমাদেরকে 7,000 টাকা দিচ্ছে।
ওকে,
পরে 1 ঘন্টা পরেই 7,000 টাকা দিচ্ছে।
আপনার বউ তখন কোথায়?
আমার বউ তো কোন ঢাকা দিই, ও আমাকে এমনি ফোন দিত কি, আমাকে অনেক বকাবকি করতো ফোন দিয়ে। তো আমি অনেক কষ্ট পাইতাম, কিন্তু আমি কিন্তু ওই ওর কারণে আজকে এই অবস্থা, বুঝছেন?
সেটা তো আমরা বুঝতেই পারছি ব্যাকগ্রাউন্ড থেকে।
তা আমি আর ফোন টোন দিলাম না, কিন্তু তারপর আমি অনেকবার ফোন দিয়েছি ওর মার কাছে, ওর বাবার কাছে। ওর বাবা আমাকে বকা দেয়, মা বকা দেয়, ও বকা দেয়। তারপর থেকে আস্তে 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 মানে ওকে আমি কি করে ভুলে থাকবো, শুধু এটার টেনশনে আছি। তো এখন টাকা পয়সা দিছে 7,000 টাকা। তারপরে আমরা আসছি। আসার পরে পরের দিন একটা প্রোগ্রাম, যে আমার বসে বলতেছে তুমি চিড়িয়াখানে যাইবা। কয় অমুক জায়গাতে একটা মেয়ে আছে, মেয়েটাকে নিয়ে আসবো।
আচ্ছা,
কই মেয়ে আছে, মেয়ে নিয়ে আসবো কোথায়? কয় আছে অমুক জায়গাতে, তুমি যাও, যাওয়ার পরে তোমাকে আমি ঠিকানা দিয়ে দেবো, সঠিকভাবে বাসায় যাইবা। তো আমি আমি গেছি মেয়েটাকে নিয়ে আসি। নিয়ে আসার পরে মেয়েটাকে আমাদের বাসায় রাখি।
আচ্ছা,
আমাদের বস, কিন্তু আবার আমরা ওর সাথে কোনো খারাপ কিছু করি নাই, আমাদের বস করছে আর কি। তো মানে 2 দিন রাখার পরে 3 দিনের দিন ওরে আবার গাড়িতে উড়াই দিছে।
আচ্ছা,
এখন ও তো গেছে। তারপর একদিন একটা আমাদের এখানে একটা বিয়ে, হিন্দু বিয়ে আর কি। এখন বিয়েতে তো ওরা রাত্রে, ওদের বিয়েটা তো রাত্রে হয়। তো এখন ওইটাতে কি করব, একটা যুক্তি পরামর্শ নেবো যে একটা ঘর আছে, ওরা বিয়েতে থাকবে, আমরা পিছন দিয়ে ডাকাতি করবো। এখন ডাকাতি করবো, এখন তো মানুষের দরকার, এখন তো আমরা 4-4 জন তো হবে না, আরো বেশি দরকার। এখন ওই সবাইকে খবর দিছি, প্রায় 9 জনের মতো হয়েছি আমরা। তো আমরা পিছন দিয়ে আমরা ওইদিকে বিয়ে দিয়ে ঘুরছি, মানে ভাঙ্গে ভাঙ্গে একজন করে ঘুরছি আর কি, ঘুরে দেখছি 25 জন। তো এখন পিছন দিয়ে আমরা গেছি, যাইয়া দেখি যে দরজা বন্ধ। এখন দরজা বন্ধ, দরজা খুলবে কিভাবে? তো ওই যে রান্নাঘর আছে না, রান্নাঘরটা আবার একটু ভাঙ্গা, ওইদিকে ঢুকছি। আমাদের একজন ঢুকছে, ঢুকে আর দরজা খুলে দিছে। তো আমরা ঢুকছি, ঢুকার পরে ওইটার ভিতরে মানে টিভি, মোবাইল, তারপর মানে আমরা আবার বাজে কিছু আনি না, ওই যে মানে যেগুলোতে টাকা পাওয়া যাবে সেটি আনি আর কি। যেমন টিভি, সিটি, এই ফোন ওটি নিয়ে আসি, বা স্বর্ণ মর্ণ যদি পাই নিয়ে আসি আর কি। তো ওইটি নিয়ে এসে আমরা রাইককে আস্তে আস্তে বিক্রি করি, এবং একটা একটা করে বিক্রি করি।
আচ্ছা,
তো আমি একদিন আমার বসকে কই যে ওইখানে তো হবিগঞ্জের একজনে হিরোইন খায়, হিরোইন একটু বেচা যায়, ওইটা একটা সিস্টেম নিয়ে করান যায়। কয় যে আচ্ছা ঠিক আছে, তুই দেখ, তুই ফোন দে, তো যেমন পরিচিত তুই ফোন দে। তো আমি ফোন দিছি যে ভাই আপনি তো হিরোইন খান, আমি তো জানি আমার সামনেই তো খান, এখন কি ওটি বিক্রি করার মতো আসেনি?
আচ্ছা,
ওই তো অনেক দামি জিনিস, আমি তো খাই 300 টাকা দিয়ে, আমি একটু এনে খাই, এবং তুই কি পারবি এত টাকা দিয়ে নিতে?
তখনও আপনার স্ত্রীর সঙ্গে আপনার কোনো যোগাযোগ নেই?
না, তখন যোগাযোগ
মানে পুরোপুরি আলাদা। ওই সময়টাতে আপনি এইসবই করেন, এইসব করেই টাকা পয়সা রোজগার করেন? আচ্ছা আচ্ছা, ওকে।
তখন বলতাম যে ভাই এখন আমাদেরকে একটা সিস্টেম করে দেন, আমরা বেশি না 20-25 হাজার টাকা আনবো, আইনে আস্তে আস্তে আমরা বিক্রি করবো আর কি, কারণ আমি তো খাই না, জানেন আমাকে তো সবাই জানে আমরা কিছু খাই না, কিন্তু আমরা এমন পজিশনে কাজ করতাম মানে কেউ কিছু একটা বাতাসও পাইতো না। এরকম। তো আচ্ছা ঠিক আছে, তা আমার আবার জিজ্ঞেস করে যে কে নিবি, আমি এমনি মিথ্যা কথা বলতাম যে আরেকজনে। তো আচ্ছা ঠিক আছে, তুই আয় আমি যোগাযোগ করে দিই। তো আমরা কি করতাম, আমি আবার জিজ্ঞেস করতাম টাকা কত লাগবো, যদি 20,000 টাকা নিস তো 20,000 টাকাই লাগবে। আমি বলি তুমি তো আমার চিনো, আমি তো তোমার পরিচিত, দরকার কিছু টাকা বাকি রেখে আমাদেরকে 20,000 টাকা মাল দিবা। তো আমাদেরকে সিস্টেম বুঝাই দিত, আমরা যাইতাম দুজন, তখন আমাদেরকে না ওই 500 টাকা দামের একটা 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 বান্ডা দিত, যেমন ওই 50টা দিত 25,000 টাকা ওই রকম। তো আমরা 15,000 টাকা দিতাম, 10,000 টাকা বাকি রাখতাম। তো ওই দিন বিক্রি করতাম, ওই যেটা 500 টাকা ওইটা বেচতাম আমরা 600 টাকা, আর যেটা আপনার 200 টাকা ওইটা বেচতাম 300 টাকা এরকম। আবার আমাদের এখানে 3 জন আছে খায় হিরোইন, ওরা আবার খাইতো, আবার আমি ভাইয়া ওই আমিও ইয়াবা খাইতাম আর এমনি বেশি মদ খাইতাম। তারপরে এখন ওই হিরোইন আনি, আনার পরে মানে এইভাবে বিক্রি করি, বিক্রি করার পরে এই আমরা এইভাবেই চলতেছি, খাইতেছি, থাকতেছি। তো আমাদের বস আমাদেরকে কয় যে আসো আর একটা প্রোগ্রাম আছে, আমরা প্রোগ্রামে যাই। এখন এইভাবেই মানে প্রোগ্রাম করতেছি আর কি, এই ডাকাতি করতেছি, চিন্তাকারি করতেছি, বন্ধুদের হাত থেকে মোবাইল টোবাইল রাখতেছি। তো আরেকদিন একটা আমাদের একটা মেয়ে আনছে, আজাদ হবিগঞ্জের একটা মেয়ে আনছে, আনার পরে মেয়েকে দিয়ে একটা ব্যবসা করাবে। আনার পরে ওই ব্যবসা করি আর কি। এখন মনে করেন আমরা এইভাবেই আছি, এইভাবেই থাকতেছি, এবং আমি তো বাড়িতে যাইনি আজকে অনেকদিন পরে। এই যে আমি যে বাড়ির কাছে থাকি তারপর আমি বাড়িতে যাই না। তো অনেকদিন পরে আমাকে ফোন দিছে একটা মেয়ে, আমাকে ফোন দিয়ে বলতে সে কয় ভাইয়া কয় আমি তো ফোন দিছি আমার বৌদির নাম্বারে, এটা কি আমার বৌদির নাম্বার? আমি কই না এটা তো আমার নাম্বার। কয় আপনার নাম কি? আমি কই আমার নাম জহির। কয় যে জহির আপনার বাড়ি কোথায়? আমি কই হবিগঞ্জ। কয় আপনি কি বিয়ে শাদী করছেন? আমি কই হ্যাঁ করছি। কয় কোথায়? আমি কই ঢাকায়। কয় ঢাকায় কোন জায়গায়? আমি কই যাত্রাবাড়ি। কয় যাত্রাবাড়ি? কয় আপনার ওয়াইফের নাম কি? আমি কই সিমু। কয় সিমু আপনার ওয়াইফের নাম? কয় মানে আমাকে জিজ্ঞেস করতেছে যে আপনি ওয়াইফ কি আপনার কাছে থাকে না? আমি কই না আমি বাড়িতে আসছি। তো তাই এরপরে দেখি যে ওইটা মানে সিমু আর একটা মেয়েকে দিয়ে ফোন দেওয়াইছে, মানে আমি কোথায় কি করি ওটা দেখার জন্য, শোনার জন্য।
ওকে, এখন আপনার কিভাবে চলে?
এখন তো আমি এখানে ছিলাম আমাদের বন্ধুদের কাছে। তো আমি অনেকদিন ধরে অপেক্ষা করতেছি যে আমি
আপনার ওয়াইফের সাথে কতদিন যাবো ডিটা আসতে আপনি
এখান থেকে? প্রায় 1 বছর থেকে। আপনার
1 বছর কোনো যোগাযোগ হয়নি?
না।
ওকে আপনাকে ডিভোর্স দিয়েছে?
না ডিভোর্স দেন।
আপনি দিয়েছেন?
না আমিও দিইনি।
কেন দেননি?
আমি দিই নাই, আমি কেন দিব? আমি তো তার কাছে কোনো অপরাধ করিনি।
সে তো আপনার কাছে অপরাধ করেছে, তো আপনি তাকে ডিভোর্স দিয়ে দেন।
আমি ডিভোর্স দিয়ে দেবো আবার যদি আমার উপরে কেস করে দেয়, কারণ আমার তো কাবিন আছে।
আচ্ছা,
যদি আমার উপরে কেস করে দেয় তো আমি আবার জরিমানা দিতে হবে, বা আমার যদি আমি আমার কোনো সমস্যা যেন না হয় জন্য আমি ডিভোর্স দিয়ে দিই।
না, আপনার নিজের ভয়ের কারণে আপনি ডিফল করেন। আপনাকে ধরবে কিভাবে? আপনাকে ধরার কোনো সুযোগ নেই। আপনি কোথায় থাকেন না থাকেন না কিছুই জানেন না।
জানে, আবার আমার না ওই আইডেন্টি কার্ডের ফটোকপি ওদের কাছে আছে।
আচ্ছা, তো তারা কি চাচ্ছে আলটিমেটলি? সে কি চায়?
কি চায় কিছু বুঝি না। যদি আমাকে ডিফল দিয়ে দিত তো আমাকে ডিফল দিয়ে দিত, আমাকে ডিফল করে দেয় না, মানে ওইভাবে ওরা থাকতেছে, মেয়েকে দিয়ে ব্যবসা করাচ্ছে আর কি।
আপনি যোগাযোগ করেছিলেন আপনার ওয়াইফের সঙ্গে?
না, আমি যদি ফোন দিই আমাকে বকাবকি করে, ওর মান নাম্বার যদি ফোন দিই তো তাও বকাবকি করে আমার।
সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই চেচে জুচে বুঝে তারপরে করা উচিত, এবং এটা শুধুমাত্র ওকে না, যে কোনো মানুষকে বিপদে ফেলে দিতে পারে। কিন্তু একটা বিষয়ে আপনাদেরকে না বললি নয় প্রিয় শ্রোতা, আমাদের হাতে সময় এখনো আছে এবং একজন গেস্ট স্ট্যান্ড বাই আছেন, তাকে আমরা ফ্লোর দিতে চাই। আমরা এই পর্যায়ে যাকে আমরা এতক্ষণ ধরে শুনছিলাম জহির, তাকে নিয়ে যদি ডক্টর তাজুল ইসলামের কিছু বলার থাকে তার কাছ থেকে আমরা কিছু কমপ্লিমেন্ট শুনতে চাই। ডক্টর তাজুল ইসলাম, কি বলার আছে আপনার এই মুহূর্তে জহিরের জন্য?
সামাজিক অবস্থান গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অপরাধ পক্ষের একটা বড় কিছু, যে প্রত্যেকের দারিদ্রতা বা অশিক্ষা মানুষের এক ধরনের অভিশাপ। সেখানে অনেক দরজা তাতে খোলা থাকে না, অনেক মানে মানসিক, শারীরিক এবং সামাজিক বিচার তাদের কারণে হয় না। আর সেজন্যই এই অর্থশিক্ষিত পরিবারের অনেক সম্ভাবনা থাকে, যে মানে এভাবে যে তারা সবাই খারাপ হবে, কিন্তু অনেক সম্ভাবনা থাকে যে তারা যেখানে খারাপ হবে। এখন জহিরের কপাল খারাপ যে সে এরকম পর্যায়ে গিয়েছে ছিল, এখন যেহেতু এটা মানে নিতে পারেনি, তো সবাই যদি মানে নেওয়ার কথাও না, এখন সে এখান থেকে বের হয়ে যায় এবং হয়তো সে একটা ফ্যান থেকে জীবনে অনেক ক্ষেত্রে আমরা অদৃষ্টের কারণে হোক বা জীবনে হোক আমরা খারাপ কিছু পর্যায়ে পৌঁছে পারি। যেমন গভীর একটা এমন একটা মেয়েকে বিয়ে করেছে, তার দ্বারা তার দায়িত্ব অনুযায়ী সেই মেয়েটা ভালো নয় বা পরিচয়হীন দায়িত্ব দিচ্ছে, সেটা ঠিক আছে। আমরা যে জীবনের যে কোনো পর্যায়ে খারাপ একটা পৌঁছায় পৌঁছে গেলে সেই খারাপ থেকে ফিরে আসতে হবে, সেখান থেকে উত্তরণ করতে হবে। কিন্তু সেই খারাপ পর্যায়ে গিয়ে আমি যদি আরো নষ্ট হয়ে যাই, আরো বেশি বিপরীত না ক্ষোভ হতাশায় আরো যদি নিজেকেই নষ্ট করে ফেলি, তাহলে তো আমিও খারাপ হয়ে গেলাম। ওই মেয়েটা খারাপ ছিল, এখন তো যদি নিজেও খারাপ হয়ে যায় তাহলে তো এখন চলতে গেলে কিছু নেই। মেয়েও তো তাকে এখন এখন অভিমান করে বা তোর করে বা হতাশ হয়ে গিয়ে নিজেকে হাত পথে নিয়ে গিয়ে সেটার কোনো সমাধান তো নয়, এটা নিজের একটা করা যায়। অর্থাৎ তাদেরকে তাকে এটা বুঝতে হবে অন্য যারা সঙ্গে তাদেরকে যেখানে আপনি খারাপের সঙ্গে যুদ্ধে যাবেন বা খারাপ আপনার পরিস্থিতি থাকবে, তখন খারাপের বিপরীতে আপনাকে ভালো কোনো পন্থা সুযোগ দিতে হবে। সে খারাপ কথাকে পরিচয় করতে হবে, তাকে জেনে করতে হবে, তার জিনিস বিপরীতে নিজেকেও আরো উত্তরণ দেখাতে হবে, আরো ভালো কোনো পথ সুযোগ নিতে হবে। জমিনের মতন নিজেকে আরো ধ্বংস করা, নিজেকে নিজেকেও খারাপ পথে নিয়ে যাওয়া, এটা কিন্তু অনেকেই করে। এটা যারা শুনছেন তারা নিশ্চয়ই জানেন, নিজের শোধ নেওয়ার জন্য এমন কিছু করে যেটা আসলে সত্য হয় না, বরং সেটা তার জন্য কাল হয়ে যাবে। আমরা আশা করি যে তার ভুল বুঝতে পারবে এবং নিজে এই খারাপ জগৎ থেকে ইয়াবা দাদা এগুলি খুবই খারাপ ন্যাশনাল জগৎ, সেখানে পেশি আসতেও খুব কঠিন কাজ, তবে সম্ভব সম্ভব সেই চেষ্টা করতে হবে। এবং তার জন্য প্রয়োজনে আমাদের মনোবিশেষজ্ঞ যারা আছে, যারা এই চিকিৎসা করে তার দরকার হবে, তাদের সেখানে সহযোগিতা নিতে হবে চিকিৎসক কিছুদিনের জন্য। অর্থাৎ আমরা আশা করি যে বিজয়ী দেশে আবার জীবনের কাছে ফিরে আসবে।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর তাজুল ইসলাম, এবং ধন্যবাদ জানাই জহিরকে তার কনফেশনের জন্য। কিন্তু একটা কথা প্রথমেই বলে নিয়েছিলাম, যেহেতু আজকে সময় আছে সুতরাং আরো একজন গেস্টকে আমরা ফ্লোর থেকে নিচ্ছি। দেখা যাক রাজু আমাদেরকে কার সাথে পরিচয় করিয়ে দেয়। আর যে রাজু
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিভিয়া, আরো একবার আমাদের আরো একজন অতিথি রয়েছেন, তার নাম ইমানউদ্দিন, জন্মগ্রহণ করেছেন নোয়াখালীতে, বর্তমানে তিনি বসবাস করছেন ঢাকাতে। বিপদে পড়া মানুষকে দেখলে তিনি ফিট থাকতে পারেন না, তার মধ্যে কষ্ট হয় প্রচন্ড, আর তাই তো সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি। ছোটবেলা থেকেই নামাজ পড়তেন, রোজা রাখতেন, অর্থাৎ ইমানউদ্দিনের মধ্যে একজন ধর্মভীরু মানুষ আমরা দেখতে পাই। ছোটবেলা থেকেই বেশ শান্ত স্বভাবের ছিলেন, আর সেজন্যই প্রতিবেশীরাও তাকে খুব ভালোবাসতেন। সব মিলিয়ে ইমানউদ্দিন রয়েছে আজ আমাদের যাহা বলিব সত্য বলিব মঞ্চে, কিন্তু কেন তিনি আজ যাহা বলিব সত্য বলিব মঞ্চে সেটি জানতে চলে যাচ্ছি আর জি কিবদিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক ধন্যবাদ রাজু, রাজু সেকেন্ড টাইম কনটেস্ট শো, দুইবার রাজুকে আজকে এখানে আসতে হলো, কারণ দুটো গেস্টকে তার পরিচয় করিয়ে দিতে হয়েছে। প্রিয় শ্রোতা, যে গেস্টের কথা আমরা শুনলাম ইমানউদ্দিন, ইমানউদ্দিনের ইমান কতটা কি বলা যেতে পারে পর্যদুস্ত হয়েছিল, কতটা অপরাধ তিনি করেছেন সেটা আমরা তার কাছে গিয়েই শুনবো। তবে তার আগে তার কাছ থেকে জানতে চাই, বিবেককে জাগানোর কাজ আসলে কে করেছে যে কারণে আজকে আপনি এই মঞ্চে?
আমার বিবেককে জাগাইছে এবিসি রেডিও, আর দ্বিতীয়ত একটি মেয়ে, আর আমার সিএনজি বক্তব্য।
এবিসি রেডিও কিভাবে জাগালো?
আমি জীবনের গল্প যা বলবো সত্য বলবো এই সবসময় শুনি, এগুলো শুনতে শুনতে এখন আমি ভাবলাম যে আমিও তো অনেক অপরাধ করে ফেলছি, আমি যাই সব বলি, আর আমার বাপ মা আমাকে নিয়ে অনেক আশা করে, আমার নামে কত বিচার, বাবা মার কাছে যায়, আমার বাপ মা কষ্ট পায় কান্দে এই কারণে।
প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে তার বিবেক জাগানোর কাজটি আসলে কে করেছে। বিরতি শব্দ আমরা শুনতে পেয়েছি। এরপর যে আমরা ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, বিরতির পর আমরা ইমানউদ্দিনকে লাখো জনতার মুখোমুখি করব। ছোট্ট একটা বিরতি মাত্র চার মিনিটের।
রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, আঠারো কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিংক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিংক, রিচার্জ ইয়োরসেলফ।
FM 89.2 রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
ওকে, বিরতির পর প্রিয় শ্রোতা আমরা আরেকবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিংক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, তে আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে। সঙ্গে রয়েছে সেকেন্ড অতিথি ইমানউদ্দিন। আমরা কথা না বাড়ি ইমানউদ্দিনকে ফ্লোর দিতে চাই। ইমানউদ্দিন, আমরা ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করব। আপনি তো নিশ্চয়ই জানেন, যেহেতু এতক্ষণ ধরে আপনি ইস্যু ছিলেন, আপনার অপরাধী হয়ে ওঠার ব্যাকগ্রাউন্ডে আমরা নক করতে চাই। বলুন, কোথা থেকে আপনি শুরু করবেন?
আমি ছোট থেকে বড় হয়েছি ঢাকায়, উত্তরখানে। সেখানে যখন আমি ছোট থেকে বড় হই, তখন আমরা গ্রাম থেকে যখন চলে আসি।
কত বছর বয়সে আসেন?
যেমন নিচে ঘুমানোর জন্য আমাদের কিছু ছিল না। আমার বাপ মা নাকি ইট মাথায় দিয়ে ঘুমাইছে, আমাদের কাপড় দিয়ে ঘুম পাতাইছে। পাশের বাড়ির এক আঙ্কেল ছিল, খোরশেদ সত্তার নাম, সে খুব আদর করতো আমাদের। তন্ত্রে পরিচয় হয়।
আচ্ছা।
তারা অনেক কিছুই দেয় আমাদের, থাকার জন্য, চলার জন্য দেয়। আর বিশেষ করে আমাকে তার ছেলের মতো দেখতো, তার ছেলে ছিল না দীকা।
আচ্ছা আচ্ছা।
আমার বড় ভাইকে আদর করতো, সেই জায়গায় আমরা থাকতাম, আমি রোজা রাখতাম, নামাজ পড়তাম, এই কারণে আর বেশি আদর করতো আমাকে। মাদ্রাসা ভর্তি করে দিয়েছিল, পড়াশোনা করি নাই, কয়দিন করে আর করি নাই। এমনি দিনকাল যাইতাছে, আম্মু কাজ করতেছে। কয়দিন পরে আমার বড় বোনকে গান মিশে চাকরি নিয়ে দিল আমার আব্বু, চলতে পারি না। আমার বোনে চাকরি করে, এখন আমার বড় ভাইয়ের আবার ভর্তি হয়েছে স্কুলে। আমি আমার ভাইয়ের সাথে যাই আসি। কয়দিন পরে ভাইয়ের স্কুল থেকে মেরামে মারা দেখে আইসা পড়ে। আসার পরে আমার বড় ভাই এখন ঘুরে ফিরে খায়। আমার বাবা তখন ওই রিক্সা চালান বাদ দিয়ে একটা পিঠার দোকান দিছে,
পিঠার দোকান,
পিঠা বিক্রি করে। আর তখন আমার ভাই ঘুরে ফিরে খায়, তখন আমার বাবা বললো যে তুই একটা চাকরি কর। ভাই করে না, পরে কাজে দেয় করে না, কষ্ট কষ্ট করে না। আর আমার বাবা ভাইকে মাইরা একদিন খেদে দেয়। আর আমি খুব কান্নাকাটি করি যে তুমি আমার বাইরে বাইর করে দিছো, তুমি বাইরে যাও, আমি আমার বাইরে নিয়ে আসি। আবার একটা গালিও মারছিলাম বাবাকে। পরে বাবা আর কি আমার দৌড়াই দেয়। পরে আমার আম্মার কাছে যা বলি, আম্মা এমন এমন কাহিনী, আব্বা ভাইকে মাইরা খেদে দিচ্ছে, এখন কি করবো। পরে আম্মা কইতেছে তুই দেখ তোর ভাই কোনো যায়, আমি তোর আব্বার কাছে। পরে আমার বাইরে আমি খুঁজতে খুঁজতে যাই অনেক দূর, আমার ভাই জায়গা আসে না, আমি ডাকি আসে না, সে শুধু পলা পলার জায়গা। পরে অনেক মানে ঘন্টাখানিক অনেক রাস্তা হাইটটা, পরে ভাইকে নিয়ে আইসি বাসায়। আসার পরে ভাই এমনি আবার দিনকাল যাইতেছে। পরে বড় ভাই একটা চাকরি নিল। আমার বাবা আবার মাঝখান দিয়ে একটা চাকরি পাইছে, উত্তর অটোবিচে, ব্যান্ডেবের। আমার বাবা চাকরি করে, সেখানে আমার ভাইকে ঢুকাই দিচ্ছে অটোবিচ ফার্নিচারের ভিত্তি। আমার ভাই চাকরি করে, আমি আমাকে স্কুলে ভর্তি করে দিয়েছি, আমি পড়াশোনা করতেছি। আমার খরচ মানে খাতা কলম যা লাগে আমার ভাই দিতেছে, আম্মু ওদের কাছে দিয়ে হেল্প করতেছে। পরে পড়াশোনা করতেছি, আমি ক্লাসে ভালো ছাত্রী ছিলাম তখন পড়াশোনায়, এই কারণে সবাই আদরও করতো। এমনি দিনকাল যাইতেছে, পড়াশোনা করতেছি, ক্লাস ফোরে উঠছি, আমি ওই জায়গাতে বাসা চেঞ্জ করছি। আমরা বাসা চেঞ্জ করে আরেক এলাকায় এসেছি, ওই আনল থাকি, পড়াশোনা করি ওই জায়গায় এসে। আমি খারাপ ছেলে মানে ছোট থাকতে মানে খেলাধুলা করে যেসব ছেলে বেশিরভাগ, ওদের সাথে মিশা শুরু করলাম। স্কুলে যাই না, সারাদিন খেলি, গুড্ডি উড়াই, লাড্ডু খেলি, মার্বেল খেলি। এই আস্তে আস্তে একটু মার্বেল খেলতে খেলতে টাকা দিয়েও খেললে, আবার যেমন এই যে চারা দিয়া মেসের কুল খেলে, এসবও খেলা শিখলাম, এটাও খেলি। পড়াশোনা তো হয়ই না, ক্লাস ফাইভে আইলাম, সমাপনী দিব, ম্যাডামে বলতেছে তোমার এদের পরীক্ষা দেওয়া হবো না, কারণ তুমি পড়াশোনা করো না, তুমি ক্লাসে এখন ইয়ে হয়ে গেছো গা। অনেক কান্নাকাটি করে ম্যাডামে প্রবেশপত্র নিলাম, পরীক্ষা দিব, রেজাল্ট ভালো করবো। পরীক্ষাও গনে আসলো, বাইরে খুব হেল্প করতেছে, যেমন পড়াশোনা পরীক্ষা দেওয়ার জন্য কলম যা যা ইত্যাদি লাগে সবাই না দিছে। আমি পরীক্ষা দিব, আমি পরীক্ষা দিয়েছি, দেওয়ার পরে রেজাল্ট বেড়েছে, প্রথম বিভাগ পাস করছি, আমি সবাই খুশি। কিন্তু পরীক্ষা দেওয়ার আগে আমার ভাই বলছিল যে আমাকে সাইকেল কিনা দিবে পরীক্ষা যদি পাশ করি, কিন্তু ভাই দেয় নাই। পরে আমার মনটা ভেঙে গেছে, সাইকেল কিনা দেয়নি। এভাবে যাইতেছে, ক্লাস সিক্সে ভর্তি হবো, সবাই ভর্তি হয়ে গেছে, কারণ আমি ভর্তি হতে পারতাছি টেকাশো। পরে আম্মু ভর্তি করাইলো, তাও 10 তারিখে ভর্তি হলাম। ভর্তি পড়াশোনা করতেছি, নতুন স্কুল, মানে দুই তিন দিন হলো ক্লাস করতেছি। স্কুলের মাঠে দুইটা ছেলে মারামারি করতো, পরে আমি গেলাম, যা বলতেছি একটা বড় একটা ছোট, মানে একটা হচ্ছে আমার সমান যেটা বড় ওইটা ছোটটার মারতেছে, আমি যে বড়টাকে ধইরা মারা শুরু করলাম, কিরে তুই ছোট ছেলেকে মারসকে, অন্যদিকে ছোটটা উইট দেয় দুইটা মিলে আমার মারতাছে। আমি তখন যাই নরা কে, পরে আমিও করলাম কি দুটারে ধরে মারলাম, আমি একাই দুইটারে মারলাম, পরে কইতাছে কাঙ্গু দুইবারে মারছিস না, তারা আমি দেখাইতাছি। পরে আমি স্কুলে যাওয়া ক্লাসে পলাই রয়েছি, টিফিন টাইম ছিল, পরে আমার ক্লাসের আইসা জিজ্ঞাইতাছে যেমন আমার একটা কালো ছেলে আইসা পলাইছে কিনা, পরে ওই ক্লাসের প্রথম ছাত্র বলতেছে কি কমদিন বোধ হয় যা দেখো টেবিলের নিচে পলার ইসে ছিল, পরে আইসা আমার ক্লাসের একটু মারে মারা পরে জায়গা, পরে এখানে আবার আমার পরিচিত ভাই থাকে ইসমাইল ভাই আলাদি ভাই, তাদের বলি যে ভাই আমার একটা পোলা আমার মারছে, যে আলাদি ভাইকে বলছি তারই ছোট ভাই সালাউদ্দিন, ওকে আমি মারছি, পরে যা মিলাই দিল পরিচয় করাই দিল যে এটা আমার ছোট ভাই তোরা মারামি করছো, পরে এইভাবে ক্লাস চলতেছে পড়াশোনা করতেছি, মানে এই জায়গায় আইসা তো আরো পোলা বাঙ্গির সাথে মিশতেছি, ভালো খারাপের লোকের পড়াশোনা হয় না, বাসায় হোমওয়ার্ক করি না, তারপর ক্লাসে পড়া করে আসি না, বাসায় যাই খালি আমার জাস্ট বাসায় পড়তে বসি না, খেলা নিয়ে ব্যস্ত থাকি, মার্বেল খেলি, যে স্কুলে মাইটের খাই সবাই আমার দেখতে পারে না আস্তে আস্তে, কারণ আমি একদিন টিফিন পলাইছিলাম, টিফিন টাইমে গেট লাফায় পলাই গেছি, পরে আমার খালাতো ভাই আবার আমার সাথে পড়তো, ওই যে আমার বড় ভাইয়ের কাছে বিচার দেয় যে আজকে মধ্যে পলাইছে, পরে ভাই আসে রাত্রে আসে আমার জিজ্ঞা পরে চলে গেলাম অনেক দূরে চলে গেলাম, আমার ছোট বোন আমার পিসপি ওই সেম কাহিনী হয়েছে আমার বড় ভাইয়ের মতো, যে বড় ভাই গেছে যে আমি পিসপি ছিলাম, আমার ছোট বোন আমার পিসপি, পরে খেয়ে আমি পলায় টলায় গেলাম, পরে তখন আমরা খড়ি দিয়ে পাক করি, আবার এক বাসার এক আন্টি আমার ডেকে বলতেছে এই গাছের আমগুলো একটু পায়রা দাও না তোমার আম দিব, পরে আমি উঠছি আম পায়রা দিছি, পরে শুকনা ডাইল আছে ওইগুলো পারছি, পরে আম দিছে, আমি কইতাছি বাসায় খড়ি দিয়ে পাক করি তাহলে এগুলো আমি নিয়ে যাই, পরে এগুলো মাথায় বাইন দেওয়া মাথায় করে নিয়ে আসি, আইনা গেলের সামনে আমার ডাকছি আম্মা আইসে, আসার মতো আমি খড়িগুলো দিলাম আমরাও দিলাম যে এগুলো নিয়ে বাসায় দাও আমি যাই গা আমি আরাম, পরে আম্মা আমার বুঝার টুজার বাসায় নিয়ে গেলো, আর তখন আমার স্কুলে একটা ছেলের সাথে পরিচয় ফাহাদ, ওই ওইখানে থাকে ওর সাথে পরিচয়, ওই সিগারেট খায়, তখন আমি খাই না ওর সাথে থাকি, এ হঠাৎ এক দুই টান করে দিই, আর সিগারেট টান দিলে ভাই আমি ঠিক থাকতে পারি না মাথা ঘুরা পড়ে যাই, তখন আমি পড়ে যাই চুপচাপ বোয়াছি, কোনো সময় দেখা গেলো স্কুলে যাইতাছি ওর সাথে দেখা হইলো সিগারেট খাইতাছি, সিগারেট খেলাম মনে আমার ভালো লাগতো না, আমার বাসা দিয়ে হয় স্কুলে গেছে, এমনি যাইতাছে দিনকার পরে ক্লাস সেভেন সিক্সে পরীক্ষা দিলাম সেভেনে উঠবো, পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট খারাপ হয়েছে, গণিতে ফেল করছি আর ইংলিশ ফার্স্ট পেপারে ফেল করছি, আর সেকেন্ড পেপার একটু মার্ক কম হয়েছে, পরে বাসা অনেক রাগারাগি কি পড়াশোনা করছি এই সেই, আমার খালাতো ভাই বিচার দিছে আমার কাছে আব্বার কাছে যে আমি পড়ি না স্কুলে দৈনিক মায়ের খাই, তখন আমার আরো মন ভেঙে যায়, পরে আমার আব্বা মারে বড় বোনে কয় আমি তোর লেগে এত কষ্ট করি গার্মেন্টসে চাকরি কইরা পড়াশোনা না করে আড্ডা দেশ এই জায়গায় সেই জায়গায় বোন একটু কথা কম করে এমনি চলতেছে,
আপনার পরিবারের মধ্যে কি শুধু আপনি এরকম করতেন নাকি বাকি আর ভাই বোন শুধু আপনি এরকম করতেন? আচ্ছা,
পরে আমি একটা চাকরি নিই,
কিসের চাকরি?
এমব্রয়ডারি।
কত বছর বয়সে?
তখন আমার আমার ভাই শুনতে পাই শোনার পর আমার পড়ালেখা ভাল লাগে না, এখন চাকরি করা ভাল লাগে না, ক বুঝবি এটা আমার বাপ টাকা ছাড়া আর কিছু বুঝে না, চাকরি করতেছি বেতন চাপাই ঘরে দি, আবার বেতন চাপাই তারপরে আমার বাপে আমার 500 দেয় 600 দেয় যে ডিনিয়া চল আমার পকেট খরচ দেয়, আমি তখন আবার সিগারেট বিড়ি খাওয়া মানে তখন খাই না, তারপর আবার জন্ম নতুন কইরা আমার আরো কয়েকটা ফ্রেন্ডের লোক পরিচয় হইলো নতুন নতুন, আরেক এলাকায় আইসি চাকরি করতেছি, ওদের সাথে পরিচয়। ওরা দেখি চিপা চিপা দাঁড়ায় সিগারেট টানে, তখন আমি সিগারেট নিয়ে এলাম, খাইলাম, সারাদিনে একটা দুইটা খাই চিপায় দাঁড়ায়। এমনি চলতেছে, বেতন পাইতাছি, কাজ করতেছি, ওই যে পোলাবানির সাথে সিগারেট খাওয়া শিখলাম, দৈনিক অন দুই তিনটা সিগারেট লাগে, বেতন পাই, অন কিছু নিজের আহিয়া দিই লুকায়, বাড়িতে কই না, যেহেতু পাইছি এত বাড়িতে দিই, আবার বাড়ির থেকে কিছু দেয়, এভাবে চলি। আবার বন্ধু বান্ধবের সাথে মার্কেটে যাই, এটা সেটা ওইটা কিনি খাই। আর আমার একটা অভ্যাস ছিল যে বাজারে বা যেখানে আসি আমার খাইতে ভালোবাসি, খাওয়া দাওয়া করি, পরে এইভাবে যাইতে আসে। পরে ওই যা চাকরি ছেড়ে দিই, চাকরি ছেড়ে দিই, কারণটা হইলো যে মালিকে বেতন নিয়ে ঘুরায়। পরে একদিন আমি মালিকদের ঠেট দিই যে বেতন যদি না দেস তাহলে ফলোয়ার যা আছে সব নিয়ে যাবো। পরে একদিন মেশিন নষ্ট হয়ে যায় রাত্রে, নষ্টটা হয়তো আমরাই করছি, যেটা সত্য কথা বলতে আসছি, যখন নষ্টটা আমরাই করছি, একটা তার খুলে দিচ্ছি, মেশিন নষ্ট হয়ে যায়। তিন দিন মেশিন অফ থাকে, আমরা ছুটি পাই। পরে ইঞ্জিনিয়ার এসে বলে যে এটা কার সেফটি নষ্ট হয়েছে, ইমানুদ্দিনের সেফটি, ইমানুদ্দিনের ডাক দিন। পরে আমার ডাক দিল, ডাক দিয়ে বলতেছে কালকে রাতে কি করছিলি? আমি কই কি কিছুই তো করি নাই, চলতেছে, মেশিন অফ হয়ে গেছে। কমিশন কষ্ট মাদা বোর্ডের তার খুলে লেখ। পরে সেই জায়গায় নজরুল মামা নামে একটা আছে নেতা, তার কাছে বিচার দেয়, বিচার দিলে সে বিচার করে আমার একটা থাপড় মারে। একটা থাপড় মেয়েরা কয় এই বয়সে সব শিখে গেছিস গা, তোর বাকি যেমন বাকি আছে, আমার বাবার এটাই কানে, আমার বাবার অনেক কিছু কয়। আমার বাবা ওইটা বললো যে তোর মতো বলে আমার লাগবো না, যে আমার বাচ্চা থাকে। পরে আমি সে রাতে যাই গা বাইরে, আমি অনেক দূর যাই। পরে দুপুর বেলায় আবার আসি, পরে আব্বা আমার চাকরি নিয়ে দিল পিনটে, সে বেতন হলো আমার 2500 টাকা। আর ওই জায়গায় বেতন পাইতাম আমি 3500, মানে যে 2500 টাকা বেতন পাই তাও আমার হাতে আসে না, টাকা আমার বাবার কাছে যায়। মালিকের লোক আমার বাবার পরিচিত, তো বাবার কাছে টাকা দেয়, আমি টাকা পাই না। আর বাবার কাছে 2500 টাকা দেয়, বাবা আমার ওই যাতে এক টাকাও দেয় না, একটা পট খসলে গাও টাকা দেয় না। আর সিগারেট খাওয়া তো শিখছি, এভাবে যাইতেছে। অন্য ওই জায়গায় আমি ওই জায়গায় চাকরি করবো না, আমি অনেক কান্দাকাটি করি ওই জায়গায় চাকরি করবো না, টাকাও হাতে আসে না, আব্বাও টাকা দেয় না। পরে আব্বা একদিন আমার মারে, এই কিছু নাইট করতে পারবি না, আবার কোথাও নাইট করবি, আমি চাকরি করবি, এটা চাকরি করবি না। তো আমি পরে বললাম যে হ্যাঁ তুমি এই জায়গায় বেতন কম, এই জায়গায় 2500 টাকা, আমি ওই জায়গায় চাকরি করবো, নাইট করবো, আমি যাই করে তোমার 2500 টাকা করে দিবো, আমি ওই জায়গায় ঝাপা মরি আমার। তখন আব্বা আমার মারে, হ্যাঁ এটি কি কথা কস, এই সে অনেক মারে আম্মা ও বকে। পরে আমি ওই জায়গায় চাকরি ছেড়ে দিয়া এম্বরডারিতে চাকরি নিই। আমি চাকরি নেওয়ার পরে ওই জায়গায় হেল্পারি চাকরি নিই, তখন আমার বেতন 4500। ওই জায়গাতে কিছু আমি রাখি, বাসায় দিই, এভাবে চলতেছে। এই জায়গায় আবার অনেক ফ্রেন্ড সার্কেলের লোক পরিচয়, যেমন একদিন ডিউটি করলে দুদিন করি না, একদিন অফিসে যাই দুদিন যাই না, এরকম করে অন ডিউটি মালিক আমারে বকে। আমি কই না বস আজকে এমন হয়েছে, কালকে এই হয়েছে, এই কারণে এই কারণে মিশা কথা বলি আর কি। এভাবে ডিউটি করতেছি, পরে আমার বাইর করে দিল, অ্যাবসেন্ট অ্যাবসেন্ট করে দেখে আমার কয় তোমার চাকরি করলো না যাও। পরে যাই বাইরে পড়ি, বাইরে পড়ে ওই আগের ফ্লোরে ঢুকি, ওই জায়গায় ঢুকি, আমার বেতন দেয় 5500। আমি মেশিন চালাই তখন, আমি আবার ওই জায়গায় মাফিসনের যে হেল্পার গুলো আসলো ওগুলো যে আবার বললে আসি যে আমার বেতন 5500, তো বেতন 4000 টাকা, বেটা তোরা একটু বছরে ক বেতন বাড়াইতে, চাকরি চাকরি করবি না, এমনি ইয়া দে হুমকি টুমকি দে, দেখবি বেতন বাড়াই দিবো। ওগুলো বলি, পরে আমি যে চাকরি করি, ওরা বলে জিমুদ্দিনের বেতন ওই জায়গায় এত আঙ্গরে এত কম দেন। পরে সেই জায়গায় মালিক আমার উপরে ফায়ার হয়ে যায়, পিএম এরা ফায়ার হয়ে যায় যে ওই এই কথা কয়ে গেছে, আয়ুক ওর দেয়া পাইলে পরে ওর খবর আছে। পরে আমার এই জায়গাটা চাকরি ছেড়ে দিই, ছেড়ে আবার ওই ফ্লোরে চাকরি লেগে যাই, চাকরি লেগে গেলে নেয় না। আগে একবার এমন করে গেছস, তোর কি মনে নাই তুই পোলা বাইন্ডে নষ্ট করে গেছস, তুই আবার আইস চাকরি লেগা। পরে আমি অনেক রিকোয়েস্ট করে বললাম বস আমার একটা চাকরি দরকারই, আমার একটা চাকরি দেন, আমার অনেক সমস্যা, আমি আর এমন করবো না। পরে আমার চাকরি দিল, তখন আমি সিনিয়র সহকারী, তখন আমার বেতন ওই জায়গাও 5000 টাকা ধরে। পরে চাকরি করি, মেশিন চালাই, মেশিন চালাই, এদিক দিয়ে তো সিগারেট খাইতেছি। আবার আমার ফ্রেন্ডের লগে থেকে আমি এখন শার্ট বানাই করি, প্রতি মাসে দুইটা করে শার্ট বানাই, প্যান্ট কিনি, স্টাইলিং প্যান্ট ট্যান্ট সবই কিনি, এভাবে চলতেছে। আর আমারও ফ্রেন্ডের নাম হচ্ছে নাসির, এটা বললে ভালো, অসৎ ওই জায়গায় ওই অপরডার আমি সহকারী। পরে এই জায়গায় আমি চাকরি করি, 2 লট মাল নষ্ট করে রাখি আমি, মালিকের 2 লট মাল নষ্ট করি। পরে পিএম সে আসে আমার একটা আস্তে একটা থাবো দিয়ে বলে কি মেশিন চালাস কেমনে, এবার বেতন কেমনে দিবো, দিই বেতন দিবো না। পরে আমি ডিউটি করতেছি, অন আমার মনে হইতো বর আমার বেতন দিবো না, এতদিন মাল নষ্ট করে দিয়েছি। একবার কই চাকরি করতাম না যাই যা, যে কদিন আছে এই কদিন করলো তো আমার বেতন দিবো না। আমি আবার কই না করি, রিকোয়েস্ট করে কয়টা টাকা তো নিতে পারবো। পরে এবার করতেছি মাস শেষে, মাস শেষ বেতন দিতে আছে, গেছি আমার বেতন দিছে। পরে আমি কইলাম বস আমি যে মাল নষ্ট করছি এর বিল রাখলেন না, বাবাটা আবার মনেও ফেরা দে যা। পরে আমি গেলাম গা ডিউটি করতেছি, আমার ওই ফ্রেন্ডে আমার অপরডার, আমি ওর সহকারী, ডিউটি করি, আমরা সারাদিন ফলোয়ার অনেক মজা করি, মেয়েদের সাথে ফাইজলামি করি। আমাদের সুপারভাইজার আক্তার ভাই, সে মানে আমাকে মারে আদর করে, আমি মারে মাইরা মেরা বলে তোর শরীর শক্ত বানাই দিতে আসি, মারামারি করলে যে কেউ জানি তোর মায়েরা মজা না পায়, এভাবে চলতেছে ডিউটি করতেছি প্রতিদিন। আর এই ফলোরে কয়েকটা মেয়ে ছিল, ওদের খুব জ্বালাইতাম, বেশি ভাবে গালিও দিতাম, আবার ওরা কইতাম যে আমরা প্রেম করবি, ওরা না করতো, আমি আবার ঠেট দিতাম যে আমরা প্রেম যদি না করস তাহলে রাস্তা দিতে ফালাই কিছু একটা করুন। এই কথা কইলে ওই সুপারভাইজার কাছে বিচার দেয়, আটটার কাছে আমি যাকুম ডাইরে কুম, আমি লুকা জায়গায় কিছু কম না, এমনি যাইতাছি মেয়েরা আমার কথা কয় না। এই জায়গায় আবার দুইটা নতুন মেয়ে আসে চাকরি করার জন্য, তখন এই জায়গায় আমিও চাকরি করতেছি, তখন আমি অপরাডার পর মেয়েদের সাথে প্রথম রাতে আমার ভালো পরিচয় হয়ে যায়, ভালো মানে ওরা আমায় কইতাছি আপনি বিয়ে হয়েছে, আমার বয়স অনেক বড়, আমি কই আপু আপনার বিয়ে হয়েছে বড় কাকি, কয় না ভাই আর বিয়ে হয় নাই, কে আমার পছন্দ হয়েছে, আমি কই না বড় বোন হিসাবে তো চলে, এমনি মজা টজা করতেছি, ভালোই সম্পর্ক তাদের সাথে, ডিউটি করি। মানে একদিন ওয়েলের বোতল, এমব্রয়ডারিতে যারা কাজ করে তারা কিনবে, ওয়েলের বোতল চেয়েছি আমি, যে ওয়েলের বোতলটা দিত কয় কি কয় ওয়েলের বোতল নাই লুকায় রেখে কয় নাই, আমাকে ওয়েলের বোতল দিতে গেছি না, পর আমার ঢিলামের ওয়েলের বোতল, ওয়েলের বোতল দিতে আমার তো আমি একটা খারাপ কথা বলছিলাম যে গেটের বাইরে পাইলে তোর এইরকম, পর এ আইসে আমার একটা ঘুষি মারে মেয়েটা, আইসে ঘুষি মারলে আমার ফুলা যায় অনেকখানি ফুলা যায়, পর পিএম এ আসে, আসলে কি হয়েছে পর এমন এমন ওই খারাপ কথা কেছে আর ওরে মারছে, পর আমার একটা থাপ দেওয়া কর বেটা তুই একটু বেশি ফলোয়ার দিতে করো, আবার ফলোয়ারে ওর সাথে একটা পোলা ছিল, নাম হচ্ছে নয়ন, নয়নে বাথরুমে গেছিল, তো মারামারির সময় বাথরুমে ছিল, কি আমি যদি থাকতাম তোরে মারতাম, এই কথাটা কইছার মতো আমি আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে বড় ভাই করে নিয়ে রাত্রে ওই নয়নকে আটকে আটকে ওকে মারি, মারার পর ওর সেটটা রাহা দেয় আমার বড় ভাই, ওই ফার্স্ট আমার বড় ভাইদের সেটা একটা সেট নেওয়া, ওর সেটটা রাহা দেয়, সেটটা নেওয়ার পরে নয়নের ডিউটি করতে আইসে পরদিন, আর পর সবাই রুপি চলছে ইমরদিন কালকা পোলা বাইন নিয়ে আমার সেটে দিছে, পরে এই জায়গায় বাবু কাকা আছে, বাবু কাকা রয়েছে, বাবু কাকার লোক আবার ওগা এলাকা বড় ভাইকে ভালো সম্পর্ক, বড় ভাইরা ফোন দিয়ে করে দিছে, পরে বাবু কাকা কয় একটা পোলাটা কেডা, পরে ফোন পোলাটা কেডা গেরাবাবু, গেরাবাবু নামে চিনে, ওই গেরাবাবুরা আনছে, আনার পরে গেরাবাবুরা একটা দুটো থাপড় দিয়ে সেটটা নিচে গা, পরে গেরাবাবু মাপিয়ে গেছে এমনি যাইতেছে, আর গেরাবাবু ওই পোলার লোক কথা কয় না, যেমন আমার ফার্স্ট নেশা হয়েছে মদ, জীবন ফার্স্ট খাই মদ, তাও কার সাথে আনসার ভাই দক্ষিণখানার আনসার, যেমন অনেক ভাই আসে গল্প বলে গেছে, সে অনেক ভাই ছিল আমাদের বড় ভাই, ওই আনসার ভাইয়ের লগে আমার ভাইয়ের পরিচয় করা যায়, ভাইয়ের ফ্রেন্ড ছিল,
কত বছর বয়সে আপনি মদ খেলেন
তখন? 12 কি 13 চলতেছে,
12 বা 13 বছর বয়সে।
পরে আনসার ভাইয়ের লগে পরিচয়, আনসার ভাই হারা মদ খায় ইয়াবা খায় সবই খায়, পরে একদিন আমি বলতেছি ভাই মদ কি জিনিস আমার একটু দেখাবেন, কয় দেখবি খালি খাবি না, আমি কহ খাম, কয় তাহলে টাকা দে মদ নিয়ে, পরে আমি কই কত দিন, কয় 150 টাকা দে, 150 টাকা দিছি, এক পা মদ নিয়ে আইছে, এক পা মদ আনছে, ওই এক পা মদের দামই 150 টাকা, কিন্তু আমি জানি না, পরে আমি এক ডোক মদ খাই 150 টাকা দিয়া, এক ডোক মদ খাই আমি অফিসে যাই, অফিসে যাই পোলা বাইনের সাথে মজা লই যে মদ খেয়েছি, তোরা বেটা কি খাস, আমি মদ খেয়েছি।
ওকে প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই পর্যায়ে, কারণ বিরতি শব্দ আমরা শুনতে পেয়েছি, তবে একটা বিষয়ে খুব কনফিউশন দেখা দিয়েছে, বেশ কিছু কমেন্টস আমরা ফেসবুক ইতিমধ্যে পেয়েছি, এসএমএস করেছেন অনেকে যে ইমানউদ্দিনকে কিছুটা কনফিউজ মনে হচ্ছে, এবং যা অনেকে আসলে বিব্রত হচ্ছেন যে আসলে শুনতে চাচ্ছেন কিন্তু শুনতে চাচ্ছেন না, এরকম একটা কনফিউশনের মধ্যে আছেন। আমরা একটা কাজ করি, আমরা একটা এসএমএস পোলের মুখোমুখি করি আপনাদেরকে, যারা ইমানউদ্দিনের গল্পটা আসলে শুনতে চান তারা আমাদেরকে ইয়েস লিখবেন, যারা ইমানউদ্দিনের গল্পটা শুনতে চান না তারা আমাদেরকে নো লিখবেন। এসএমএস করার নিয়ম হচ্ছে প্রথমে লিখতে হবে ABC স্পেস আপনার ভোট ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। আমি আবারও বলছি, প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। পাঠিয়ে দিন আপনারা, আমরা একটু পরে আপনাদের ওপিনিয়ন জানিয়ে দিচ্ছি, ফিরে আসছি ঠিক 5 মিনিট পর।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
FM 89.2
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
Why
5 মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার ওয়েলকাম ব্যাক রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে। ইমানউদ্দিনকে নিয়ে আমরা কনফারেন্সের মুখোমুখি হয়েছি এবং একটি SMS পোল আপনাদেরকে দিয়েছিলাম, একটু পরে আমরা SMS পোলের রেজাল্ট আপনাদেরকে জানিয়ে দেবো। আরো একবার ইমানউদ্দিনকে আমি ফ্লোর দিতে চাই। ইমানউদ্দিন, আপনার স্টোরিটা আমাদের লোকজন যারা তো রাজ্যে আছেন তাদের কাছে অনেক কোশ্চেনেবল। আমার মনে হয় যদি SMS পোলের রেজাল্ট নেগেটিভ আসে তাহলে আপনাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, তো আপনি যেটা বলছিলেন সেখান থেকে আপনি নির্ভয় বলা শুরু করুন, আপনার মতো করেই বলুন। তারপর
এলাকা মানে আমি যে এলাকায় থাকি আগেও আসলাম এখন আছি, এই জায়গায় থাকি আরো খারাপ লাগে না, লোক মিস্ট আছি। পরে ওই যে ওই এলাকাতে বাসা চেঞ্জ করে আয়পুর চেঞ্জ করে আরেক বাসায় আসি, ওটা হচ্ছে করিমের বাসা। করিমের বাসায় যখন আসি ওই বাসায় থাকতেছি, আমার আব্বা ওই বাড়ির ম্যানেজার, আবার ওই বাড়ি আলা নেশা করতো, মদ খেত, বাংলা মদ খেত। আমার বাবা চলে হেসাতে, আমার বাবাও নাকি খায়, মানুষ হতে শুনি কিন্তু আমরা জানি না, আমার বাবাও খায়। অনেক একদিন দুই দিন এরকম যায়, একদিন দেখি আমার ঘরে বাংলা মদের বোতল, ওই যে মদ খেয়েছিলাম আমি 150 টাকা দিয়ে ওই মদের বোতল। পরে আমি আব্বার সাথে রাগারাগি করি, আমিও করি, আমার বড় ভাইও করে, আম্মাও করে, পরে আমার বাবা আঙ্গল উল্টা রাগারাগি করে। পরে আমি বোতল একটা নিয়ে দৌড় দিছি, কইছি তুমি যদি মদ খাও তাহলে আমিও মদ খাম, তুমি খাইতে পারলে আমি খেলে সমস্যা কি। পরে আমার আব্বা মদ খায় দক্ষিণে, দুইবার ধরা পড়ছে মদ খাওয়া অবস্থায় ধরা পড়ছে, কিন্তু আমার বাবারে কিছু করে নাই, ওই তারে চালান করে দিছে, আমার বাবার ছেড়ে দিছে, আমরা ছাড়াই নিয়ে আসি। পরে এভাবে যাইতেছে, আমিও ডিউটি করতেছি, বড় ভাই অনেক ডিউটি করতেছে, আমার ভাইয়ের বিয়া দিবা পরে এই যে বিয়া আয়োজন করতেছে, কথা বার দিয়েছে, মায়া দেখছে, পছন্দ হয়েছে সবাই। আমার ভাই নতুন বিয়ে হয়েছে, ডিউটি করতে মন চায় না, ভাইয়া বাবি নতুন বাবি করে ডিউটি করতে মন চায় না, মালিক আয় আমার নিজে ডেকে নিয়ে যাবে। পরে আমি বললাম কিসের ডিউটি করি, যে একটা দিন ছুটিও দেন না, একটা দিন ছুটি চাম তাও দেন না, আপনারা কি ডিউটি করি। পরে আমি এই করে চাকরিটা ছেড়ে দিই। পরে আমার ভাইয়ের যে বিয়ে করতে, ভাইয়ের চাকরি করতো, ওই হয়তো সূর্যিতে বিয়ে করতে, ভাইয়ের চাকরিটা পরে আবার ছেড়ে দেয়, আমার বড় ভাই চাকরি ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে অন এই জায়গায় থাকে, আমিও চাকরি করি না। পরে আমি আবার চাকরি নিয়ে আমায় তখন ওই যে মেসে পাক করে, আর আমার আব্বা দোকানদারি করতে আছে তখন, মানে আমি দোকানে বসি, বসলে 10 টাকা 5 টাকা নিয়ে আলে পরে নিয়ে আয় করি, আর বাবা সিগারেট খাই, সিগারেট খাওয়ার টাকা হয় না, বাবার প্যাকেটে সিগারেট নিয়ে খাই, বুঝতে পারে না, আবার বাবার পকেটে 10 টাকা নিয়ে সিগারেট কিনে খাই, এমনি যাইতেছে, চাকরি করতেছি। পরে দোকানে বলতাম, একদিন আমার আব্বা কইতেছে, দোকান তো কয়টা নিছো, 70 টাকা কত করি, পরে আমি 20 টাকা নিছি। মানে ওই দিন ফার্স্টে আমার আব্বা জিজ্ঞেসছে, আগেও কিছু কয় নেই, এই ফার্স্ট জিজ্ঞেসছে, আমি কইছিলাম 20 টাকা নিছি, নিয়ে কি বলছো, তখন আমি মোবাইল চালাই, টাকা নিয়ে মোবাইলে ঢুকাইছি। পরে আমার বাবা কয়, হ্যাঁ তোর দিয়ে ব্যবসা হইব, চুরি করে দোকানতে, নিজের ইন্দু যদি নিজের বেড়া কাটে ওই বেড়ার জীবনে জোড়া নেয় না। পরে এটি করে অনেক কিছু করলো, পরে আমি তোমার দোকানের বুমই না, শিকার গেছি দিয়ে তুমি এত চুরি কথা কইলা। পরে আমার দোকান একটু কমই বোয়ায়, তা দোকানে বোয়াইলে আমি টাকা নিই, ওই যে আমার চোর কইছে, আর যারা তারা কয় যে আমার পোলা দোয়ানে বলে মানছে জিগায়, এ পোলার দোয়ানে বোয়ার নাকি, আরে এটা তো চোর, এটা দোকান থেকে টাকা চুরি করে।
আচ্ছা আচ্ছা,
এই কারণে আমি দোকান থেকে টাকা নিই, বইলে টাকা নিই, মানে কম হইলো 20-30 টাকা নি, আর নিয়ে এভাবে চলি চলতে। তখন একদিন আমার মানে কয়েকদিন ধরে আব্বাতে টাকা যায়, আমার আব্বাতে টাকা ছেলে দেয় না, টাকা দেয় না, আমার ঘরে সুকেজ আছে, সুকেজ দেয়, তখন আব্বা টাকা রাখছো দুয়ারে তালা মেরা, আমি ওইটা বাইঙ্গা টাকা নি, মানে ওইটা স্কেল ঢুকাই দিয়ে তালাটা বিচতে টান দিই, আয় পরে আয় পরে আমি এই একদিন 50 টাকা নিছি লাগা রাখছি, কয়েকদিন পরে আব্বা তো বুঝে নেই, এটা ওকে আবার নিতাম, এরকম করে নিতে নিতে প্রায় আমি 2500 টাকা খেয়ে নিছি পুরো সব টাকা। একদিন আব্বা এখন এটা খুলছে, খোলার পরে আমি টাকা নাই আবার দিনে কাঁদছে বলে আমি ডিউটি ছিলাম জানি না কাঁদছে আমার আইসে জিজ্ঞাসা টাকা তুই নিছ 70 টাকা শিখা যাবি পর আমি অনেক আপত্তি নাই করছি যে আমি নিই নাই কিরা কাজ অনেক নিই নাই পর লাস্টে আম্মা বিতাম 70 টাকা বাবা তুই নিলে পর আমি শিখা গেছি হ্যাঁ আমি টাকা নিছি নিয়ে কি করছো খাইছি এই সেই করছি এমনি বুঝাইছি আর কি পরে আমি কয় আরে আমি টাকা নিলাম কি করলাম আমি দেখছি আমার বাবা খুব মারতো, ছোটতে আমার বাবা আমার খুব মারে, সবচেয়ে বেশি মার খেয়েছি আমি আমার বাবা, কিন্তু আমার আম্মা মারতো না। আবার আমি হুজুরে খাবার আনতাম মসজিদে, আমাদের যে মসজিদ আছে আছে ওইটা, ওই হুজুর আছে, তাদের খাওয়ান আনতাম, মাসে বেতন পেতাম 500 টাকা, 500 টাকা হলে ওটা আমি ঘরে দিয়ে দিতাম, আবার ওই যে আব্বায় 50 টাকা 100 টাকা দিত, ওই খেতাম, ওইভাবে আমি চলতাম। তারপরে ওই হুজুরের খাওয়া নামতে অনেক পোলা বাহিনী, মানে অনেক অনেক বাসায় যাইতে হয়তো 30 দিন 30 বাসায়, এই পোলা বাহিনী অনেক বাসা পোলা বাহিনীর সাথে পরিচয় ওই বাসা থাকে, এইভাবে অনেক পোলা বাহিনীর সাথে পরিচয় চলি, খেলি বিকালবেলা ওদের সাথে। তখন মানে আমরা একটু একটু মারামারিও করি পোলা বাহিনী, এলাকা পোলা বাহিনী এলাকা পোলা বাহিনী লাগি। ওই যে শিয়াম বলছিলাম, একদিন শিয়ামের লগে একটা পোলা বাবু আমার এক হইতাছে, যে কিরে বেটা তোকে বড় ভাই করে কুত্তা আল্লাহাম দৌড়ায় পিটাইছি। কোন বড় ভাই? বাবু ভাই আর শিমুল ভাই। হ্যাঁ পরে আমি কইলাম তগো চোদ্দ পুলিশ আইলো হ্যাঁ পায়ের কাছে যেতে পারবো না, তুই হ্যাঁ মারছ। পরে এই কথা কইলাম কি লিখে ওরা আমার মারবো, আমার ফ্রেন্ড নাসির ওরও কইছে যে মরদিনে মারবো। আমার নাসিরের একটা পলিটিক্স ছিল যে আমি মায়ের খামু, আমার মায়ের খাওয়াইবো নাসিরে, মায়ের খাওয়ানোর পরে আবার ওরা পোলাবাই নিয়ে মারবো। মানে আমি পলিটিক্সটা বুঝতে পারি নাই কিন্তু নাসির লোকের যাইয়া দিই আমি মায়ের খামু পড়া মারবো আমারে তাই করি দূরে। আর পরে নাসির এলে কয়েকটা কথা কই যে তোরই আজকে আমার নিয়ে মায়ের খাওয়াই দিতেছিলি, কথা তো আমার হিসাবটা বুঝলি না, আমি তোর বুঝা যা। পরে নাসির লোক একটু রাগারাগি করি নাসিরের জায়গা। পরে আমরা মনে করেন আমি এলাকা পোলাবাই নিয়ে ঢুকি, আমার এলাকার যেসব পোলাবেন থাকে ওইসব নিয়ে ঢুকি যে আমার মারতে গেছি পোলাবেন যে পোলাবেন গেছি আমার ওরা মারছে তোরা আয় কইছি। আমার কাছে আবার একটা শিকল ছিল এত বড়, ওই শিকলটা নিয়ে আমি শিকলের ভিতরে একটা লোহা দূর একটা লোহা পেছ লিয়ে যাই যে বাড়ি মারলে যেন লাগে নেতা করে। আমার লোক একটা আছে মুরা মুরা তো করছি কত ওরা মারামারি করবি আমি ভিডিও করবো। আমি আবার একটা গালি মেরে গেছিলাম যে তোর মতো মুরগি লাগতো না যাই আনতে আর রাগ করে রেখে গেল। ওরা আবার আনি আনার পরে আমার ফ্রেন্ড সার্কেল অনেক দিন ওর নাম কমু না ওরা ধৈরা রাখছে আমি মারছি অনেক মারছি পিঠ পুরো লাল হয়ে গেছে শিকলের বাড়িতে। পরে ওরা অগ বড় বাইরে ফোন দেয় আঙ্গ বড় বাইরে ফোন দেয়। পরে এটা মিছিল করতে আয় মিছিলের ভিতরে দেয় আমার কয় তুই কি গুন্ড হইবি বড় হইলে না এখনই গুন্ড হইস তুই চেন দেয়া বাইরে এডি কি করছস। আমি কত দিনে চুপচাপ দাঁড়াই যে পোলা আমি মারছিলাম শিকল দিয়া ওই পোলা আমার একটা থাবর মারে বিচারের ভিতরে থাবর মারে ওই জায়গা তো বিচারক ওরাই অগ বড় বাইরা আঙ্গ বড় বাইরা তো এই জায়গা নাই আঙ্গ বড় বাইরে গেছে মিছিল করাই দিবে অন ওরা মারে। পরে আমি খেসটা ধরে রাখি আমার মারছে দেখিস তো। পরে আমি বড় ভাই আয়া পরে জিজ্ঞাস বুকুল কেছে ভাই এমন এমন কাহিনী ভাই আমার মারছিল এই কারণে মারছি ভাই বিচারের ভিতরে আমার আবার মার। ওর ভাই আবার ফোন দিছে বড় ভাই ফোন দিয়ে জিজ্ঞাস তুই আবার মারতে গা হয় না মারে না ওরা অস্বীকার অস্বীকার পরে আমি কই অস্বীকার করি না এটাই বুঝলি যে কি করা যায়। পরে সবরা চাইলো সবরাতে সারা রাতে আমরা মসজিদে
প্রিয় শ্রোতা এসএমএস পোলের রেজাল্ট আমরা পেয়ে গিয়েছি কম্পিউটারের কাছ থেকে। আমরা এই মুহূর্তে দেখব কম্পিউটার কি বলছে, কত পার্সেন্ট মানুষ আপনারা যারা শুনছেন তারা ইয়েস বলেছেন এবং কত পার্সেন্ট নো।
ইয়েস 40% নো 55% নো কমেন্টস 5%
প্রিয় শ্রোতা আপনারা শুনতেই পেলেন কম্পিউটার বলছে 40% হচ্ছে ইয়েস 55% হচ্ছে নো এবং 5% হচ্ছে নো কমেন্টস। তার মানে আজকে ইমানউদ্দিন আপনার গল্প যারা এই মুহূর্তে যারা শুনছিলেন কনফেস তাদের মধ্যে মেচুরিটি বলছে আপনার ব্যাপারে তারা ইন্টারেস্টেড না। সুতরাং আমরা অত্যন্ত দুঃখিত আপনাকে আর ফ্লোর আমরা দিতে পারছি না, আমাদেরকে এখানেই শেষ করতে হবে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব 139তম পর্ব। তবে প্রিয় শ্রোতা আমরা জেডিএসবির নিয়মিত সেগমেন্ট এসএমএস বা ইমেইল সেটা আমরা শুনবো এই মুহূর্তে রাজুর কাছ থেকে। চলুন দেখা যাক রাজু এই মুহূর্তে কাকে নিয়ে বা কার চিঠি নিয়ে মেইল নিয়ে অপেক্ষা করছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ সকলকে, আমি শীতল, আমি গ্রামে বসবাস করি। তো গ্রামে একবার যাত্রা পালা চলছিল, আমি কোনোদিন যাত্রা দেখিনি, সেবার ইচ্ছা হলো যাত্রা দেখবো। আর তাই তো একদিন রাতে আমি যাত্রা দেখতে যাই, রাতের বেলায় অনেকের ভিড়ে আমি বুঝতে পারিনি আমার চাচার মুখোমুখি হয়ে পড়ি আমি। আমি যখন গেট থেকে বের হচ্ছিলাম ঠিক তখনই আমার চাচা আমার সামনে এসে পড়ে, তিনি বুঝতে পারেন যে আমি এখানে এসেছিলাম। শুধু আমি একাই যাইনি, আমার বন্ধু বান্ধব যারা ছিল সবাই মিলে আমরা গিয়েছিলাম সেখানে। চাচাকে দেখে আমি খুব লজ্জা পেয়েছিলাম, চাচা আমাকে বলেছিলেন এই সমস্ত জায়গায় খুব একটা ভালো জায়গা না, তুমি আর কখনো এখানে আসবে না। আমি পরে দুদিন চাচার সামনে যাইনি লজ্জায়। আমি জানি না এটা আমার ভুল কিনা, কিন্তু সব মিলিয়ে আমি এটুকু বলবো কথা শেয়ার করতে পেরে খুব ভালো বোধ করছি নিজের মধ্যে। এই কথাটি কোনোদিনও আমি কারো সঙ্গে শেয়ার করিনি, তাই যাহা বলিব সত্য বলিব মাধ্যমে আমি আজ আমার এই মনের কথাটি শেয়ার করলাম। সবাইকে অনেক ধন্যবাদ।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ।
প্রিয় শ্রোতা, আমরা রাজুর কাছ থেকে শুনলাম, ধন্যবাদ জানাই যে বন্ধুটি উপলব্ধি থেকে আমাদের কাজকে এখানে লিখে পাঠিয়েছেন। ধন্যবাদ জানাই রাজুকে পড়ে শোনাবার জন্য, ধন্যবাদ সাউন্ড এডিটর মঞ্জুকে, ধন্যবাদ লাখো শ্রোতাকে যারা এই মুহূর্তে জেগে আমাদের সঙ্গে আছেন। আজকের মতো শেষ করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব ইতিহাসে দ্বিতীয়বারের মতো একটি গল্প, যেটা আজকে লিসনাররা অপোজ করে দিলেন এবং SMS বলে তিনি আমাদের কাছ থেকে আউট হয়ে গেলেন। অনেক অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা আপনাদের মূল্যবান মতামতের জন্য। আমরা শেষ করতে চাই 140তম পর্ব নিয়ে। আগামী রবিবার ঠিক রাত 12টায় আরও একবার আপনার দরজায় কড়া নাড়ব, আরও একবার বিবেককে শাণিত করব, একজন অপরাধীকে আপনার সামনে এনে বলার চেষ্টা করব তার মতো করে অপরাধ আপনি করবেন কি করবেন না। ভালো থাকুন, যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও এবং আরজে কিবরিয়া সবার পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।